This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব তে। রবিবারের রাতে আরজিকেপি আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে যাহা বলিব সত্য বলিব তে কে উপস্থিত রয়েছেন সেটা আমরা জানবো, তবে তার আগে বলতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক যাহা বলিব সত্য বলিব তে যদি আপনি এসে আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে চান তবে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন এবং চাপার পরে আপনি যে নির্দেশনা দেয়া আছে সেটা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো সেখানে রেকর্ড করবেন এবং আপনাকে বলতে হবে আপনার জীবনের অপরাধগুলো কি কি, কোন কোন বিষয়ের উপরে আপনার অপরাধগুলো রয়েছে, ধরনটা কি, এবং আপনার ফোন নম্বরটা অবশ্যই দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এমনও হতে পারে সামনের সপ্তাহে আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আর্য সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছেন আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেবরিয়া, আজ আমাদের সত্যের আসন আলোকিত করে জীবনের সব সত্যি ঘটনা স্বীকার করবেন জহির। প্রাণোচ্ছল এবং সদা হাস্যময় তিনি। ব্যক্তিগত জীবনে রয়েছে হাজারো বন্ধু যাদের সাথে রয়েছে সুসম্পর্ক এবং সুদৃঢ় বন্ধুত্বের বুনিয়াদ। লেখাপড়া করে ভালো কিছু করার ইচ্ছে থাকলেও ছিল না পরিবারের সমর্থন এবং অর্থনৈতিক সচ্ছলতা, তাই HSC শেষ করার আগেই শেষ হয়ে যায় বড় হবার স্বপ্ন। তবে ভালো কিছু করার সময় তখনও ছিল। জীবনের অনেক চড়াই উত্রয় পার করে বর্তমানে তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করছেন, হয়তো নিজ হাতে গড়বেন অনেক সম্ভাবনাময় তরুণের ভবিষ্যৎ। তবে তিনি আজ যে জায়গাতে এসে পৌঁছেছেন সেই জায়গাতে আসার পেছনে রয়েছে বিরাট এক ইতিহাস। সেই ইতিহাস জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে জহিরুল আজকে রয়েছে এখানে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে যিনি কনফেস করতে এসছেন তার কাছে আমরা যাব। যাবার আগে বলতে চাই আপনাকে যে তার এই যে স্বীকারোক্তিগুলো সেগুলো আজকে একজন মনোযোগ দিয়ে শুনবেন। তিনি আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এবং শোনার পরে তিনি তার মূল্যবান বিশ্লেষণাত্মক জ্ঞান এবং তার যে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল জ্ঞানগুলো রয়েছে সেগুলো তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলবেন যে কেন হয় এবং হলে কি হতে পারে, এগুলো থেকে বাঁচার উপায়টা কি, তিনি যাবতীয় জ্ঞান আমাদেরকে শেয়ার করবেন। তবে তার আগে অনুষ্ঠানের শুরুতে আমি নিশ্চিত করতে চাই আপনাদেরকে যে তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকে এখানে জহিরুল রয়েছে, জহিরুলের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
জি অনেক ধন্যবাদ আবারও। প্রিয় শ্রোতা, এস এম এস পোল থাকছে বরাবরের মতোই। এস এম এস পোলের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন যে জহিরুল যা বলছে এখানে তা কতটুকু সত্য আপনার কাছে মনে হচ্ছে, কিংবা আপনি আদৌ বিশ্বাস করছেন কিনা। যদি অধিকাংশ মানুষ ঘটনাটি বিশ্বাস করতে না পারেন, তাহলে অবশ্যই জহিরুলের বলার সুযোগটি নষ্ট হয়ে যাবে। সে অর্থে আমরা জহিরুলকেও প্রথমে সতর্ক করে দিলাম যে যা এখানে সে বলতে এসছে সবই পুঙ্খানুপুঙ্খভাবে সে সত্যি বলবে। ওকে, চলুন প্রথমে আমরা জহিরুল আপনাকে যে প্রশ্নটি করতে চাই যে যা বলিব সত্য বলিব, যারা এখানে আসেন নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করবার জন্য, তারা মূলত বিবেকের ধারণাবোধ থেকে আসেন। এমন কি ঘটলো আপনার জীবনে যেটা আপনার বিবেককে জাগালো, এবং কোন কারণে আপনি আসলে যা বলিব সত্য বলিব আজকে কনফেস করতে এসেছেন?
আসলে মানুষ তার অপকর্ম যখন পর্যায়ক্রমে বাড়তে থাকে, সে একটা সময় আর সে শিথিল অবস্থা থাকতে পারে না, সেখান থেকে বের হইতে চায়।
ওকে,
কি করলে শান্ত থাকবে মন, কি করলে শান্তি পাওয়া যাবে, এইগুলো খুঁজতে চায়। ওই শান্তির জন্যই এই ধরনের শেয়ার করা,
মানে
আমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমার বলা উচিত যে আমি এই ভুলগুলো করছি।
আপনি তার মানে এখন শান্তি খুঁজছেন চারপাশে, এবং আপনি নিস্তার পাচ্ছেন না আপনার এই অপরাধগুলো থেকে, তাই কি?
জি।
প্রিয় শ্রোতা, ওর বিবেক নিজে থেকে জেগেছে, এবং আমরা দেখলাম যে তার বিবেকটি জাগ্রত করার ক্ষেত্রে কোন বিষয়টি কাজ করেছে। ওকে, আমরা এবার ঘটনার মূল পর্বে চলে যেতে চাই। আমরা অবশ্যই অপরাধ এবং অপরাধীর যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে শুরু করতে চাই। আপনি আপনার শৈশব থেকে শুরু করুন।
আমার যখন বয়স খুবই কম, যখন আমি বুঝি না, তখন থেকে আর কি অপরাধের সাথে আর কি জড়িত হয়ে যেতে থাকি। সে সময় বয়সটা ছিল আমার প্রায় 14 মতো, মানে তেমন কিছু বুঝিনি আমি তো। পুরান ঢাকার মধ্যে আসলে খুব ছোটবেলা থেকে আর কি সবাই সিগারেটের অভ্যাসটা হয়ে আসছে, তো একটা সিগারেট খাচ্ছিলাম আমি। ও পাড়ার এক মহল্লার ছেলে দেখার পর আমার এসে একটা চড় মারলো, বড় ছোট দেখাস না, সিগারেট টানতেছ, আমি চুপ মারলো। এলাকার মধ্যে আমাদের জাগ্রত সংসদ নামে একটা ক্লাব আছে, সেটা এলাকা ভিত্তিক পাঞ্চায়েতের মতো। আমি সেখানে মাসুমবার কাছে বিচার দিলাম, আমাদের খুব সুন্দর করে আর কি মিলিয়ে দিল। মিলানোর পর যখন আমরা ক্লাব থেকে বের হলাম, বের হওয়ার সাথে সাথে আবার একটা চোর আর একটা ঘুষি দিয়ে দিল, এবং ও আমাকে একটা খুর বের করে বলতেছে যে বিচার দিবি, তোর হাত পা রক কেটে দিস বিচার। ভিতর কেমন একটা ভয় আসে। যখন বাসায় আসলাম, বাসায় আসার পর তাকে অ্যাটাক করার দরকার ছিল, এই ধরনের একটা মানসিকতার মধ্যে আবার আসা করলাম। প্রতিরোধ কেন করলাম না, আমার প্রতিরোধ করাই দরকার ছিল। তো প্রতিরোধ করতে হলে আমার তো আমি একা তো কিছু করতে পারবো না, তা আমার অবশ্যই কোনো না কোনো সঙ্গী সাথীর দরকার। তখন এলাকা ভিত্তিক কিছু ছোটখাটো আর কি সন্ত্রাসী গ্রুপ যারা থাকে,
এগুলোকে আপনি আগে থেকে জানতেন?
হ্যাঁ, আমরা চোখে দেখতেছি, কিন্তু তাদের সাথে মিশতাম না,
মিশতেন না, রাইট।
তো তাদের সাথে জড়ালে আমি শক্তিশালী হব, এই মোমেন্টটা আমার ভিতর ছিল যে ওদের সাথে জড়ালে আমি এই ধরনের কাজ কামগুলো সারতে পারবো।
জহির ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি আপনার বলার সুবিধার্থে। আপনি ঠিক বন্ধুদের সাথে যেভাবে কথা বলেন, আপনার যদি পুরান ঢাকায় ভাষা যদি আপনার নিজের ভাষা হয়ে থাকে, যেটা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি ঠিক সেই ভাষাতেই কথা বলেন, আমাদের শুনতে কোনো সমস্যা হবে না। আপনি রেডিওতে এসেছেন, এই কারণে আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার যেটা ভাষা, আপনার যেটা লোকাল টোন, আপনি ঠিক সেভাবেই কথা বলতে পারেন। ঠিক আছে, তারপর
এখানে সাইনশাল নামের এক বন্ধু পাইলাম, লাবলু, ডালিম, রাজু, সবাই। তাদের বলার পর তোরা মারছিকে এই ব্যাপার, তুই কিছু কস নাই? না, কস নাই কে, কি কুম, সিগারেট খেয়েছে দিকে মারছে, মাসুম ভাই মিলিয়ে দিছে, তারপর আবার অ্যাটাক করছে, খুর বাই করছে, আমার মারার লেগে। আচ্ছা ঠিক আছে, যা এটা হিসেবে হইব না, কিন্তু ভিতরে ভিতরে আমার একটা আক্রোশ প্রতিবারই বড় হইতেছে। একটা সময়তে আমি প্রচন্ড রকমের বন্ধু প্রিয় হয়ে গেলাম, এবং বন্ধুরা আমারে খুব ভালোবাসতে শুরু করলো। ওরা যা বলতেছে আমি তাই করতে পারতাছি, ওরা বলতেছে এই দোকানটা ভাঙতে হইব আমি ভাঙতাছি, ওরা বলতেছে এখানে এই কাজটা করতে হইব ওরা মারতে হইব আমি ওইটাই করতেছি। তো এই যে বন্ধু প্রিয় হওয়ার পিছনে যে আমার একটা সুপ্ত বাসনা আছে, সেইটা আমি পূরণ করতে চাই। সেটা হলো ওই ছেলেকে আমি আঘাত করতে চাই। এক সময় সেটা আমি করি, ওইখান থেকে আমার অপরাধের যাত্রা শুরু।
কিভাবে করেন?
তার এলাকাতে যাই, যাওয়ার পর আই সেলিমের দিকে আইসি, সামনে আওয়ার পরে তার আমি সাথে সাথে স্টেপ করি।
স্টেপ মানে?
স্টেপ মানে ও যেরকম খুর আমাকে দেখাইছিল ঠিক সেরকম খুর দিয়ে আমি তাকে আঘাত করি।
কোথায় আঘাত করেন?
তার পিঠে।
আপনার সাথে আর কারা কারা ছিল?
আমার সাথে প্রায় 6 বন্ধু ছিল, তো সেখান থেকে মানে আমার প্রোটেক্ট দেওয়ার জন্য তাই এখানে গেছি।
কিভাবে করলেন আলটিমেটলি আমি একটু জানতে চাচ্ছি, খুর দিয়ে তো আপনি এটা করলেন, করার পরে কি করলেন?
করার পর প্রতিক্রিয়া হলো যে আমি করতে পারছি, কাজটা আমি সাকসেস করতে পারছি, এই জন্য মানে নিজের মধ্যে অফুরন্ত একটা আনন্দ আমি পেতে শুরু করলাম। তো আরো এর চেয়ে ভয়ঙ্কর কি কাজ আছে সেটার জন্য আবার নিজেকে তৈরি করা। তো যখন আর কি এলাকার মধ্যে আরো যে সিনিয়র ব্যাচ ছিল তারা জানতে পারতেছে যে এক এক করে যে সুমনে এখানে এইভাবে আঘাত করছে কাটে ওই যে সেলিম রে, সবাই আমাকে এক এক করে ডাকাইতেছে যে মারছো ভালো করছো, আচ্ছা ঠিক আছে সমস্যা হলে আমার জানাই, কিন্তু আমরা কিন্তু সবাই সন্ত্রাসী, কাজটা তোমার ঠিক হয়নি, এই কথা কেউ বলতেছে না, শুধু আমার বাবাই বলছে।
বাবা কি বললো আপনাকে?
বাবা বললো যে যে কাজটা সে করলি এটা মোটেই উচিত হয়নি, আর ভবিষ্যতে এগুলো করিস না, তুই কেউ ক্ষতি করলে ওই ক্ষতিটা আবার দোকান দেয়া পড়বে একদিন না একদিন, দুদিন আগের পর। আচ্ছা ঠিক আছে আর করুন না, কিন্তু বাবাকে সান্ত্বনা দেওয়া আমি কিন্তু আর থেমে থাকিনি।
কয় ভাই বোন ছিলেন আপনার?
তখন আমরা দুই ভাই এক বোন ছিলাম।
আপনি সবার বড়?
আমি সবার ছোট।
আপনি সবার ছোট, আপনার বড় ভাইটা কি করতো?
আমার বড় ভাই সেই সময় স্যান্ডেল তৈরি করার কাজ করতো।
আর আপনার বাবা?
আমার বাবা পেশায় ডাক্তার ছিলেন।
পেশায় ডাক্তার? কি ধরনের ডাক্তার?
হোমিওপ্যাথি ডাক্তার।
হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন। ওকে, আপনারা পুরান ঢাকার লোকাল?
আমরা পুরান ঢাকার লোকাল।
ওকে ঠিক আছে, তারপর?
আচ্ছা ঠিক আছে আর করুন না, বাবাকে সান্ত্বনা দেওয়ার পর আমি এখানে দেখা গেছি কি যে আমি বন্ধুদের ওর বন্ধুর বাসায় ওই বন্ধুর কারখানায় এভাবে রাত্রি যাপন গুলো শুরু হয়ে গেল, পাশাপাশি সিগারেট সিগারেটের পর আর ছোটখাটো একটা ড্রাগস এর সাথে জড়িত হয়ে যায়।
ছোটখাটো ড্রাগস বলতে?
ছোটখাটো ড্রাগস বলতে মানে যেটাকে বলে আমরা গাঁজা বলি আর কি।
গাঁজা? ওকে।
হ্যাঁ, সেটার মধ্যে অভ্যস্ত হয়ে যাই। তো এইভাবে আর কি চলতে থাকে আর অপরাধ প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকে। তো ওই আমাদের পাশের আর একটা এলাকা আছে নবাবপুর, তো এখানে অসামাজিক কার্যকলাপের মধ্যে যে সমস্ত আবাসিক হোটেল গুলো আছে সেখান থেকে আমরা মোটামুটি ভাবে বিশাল অঙ্কের একটা
টাকা নিতাম।
হ্যাঁ, চাঁদা আমরা নিতাম। ওই অর্থনৈতিক উপর ভিত্তি করে আমাদের গ্রুপের একটা চলা এবং আমাদের অন্যান্য যে সমস্ত কিছু আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমাদের সংগ্রহ করা।
যখন
পর্যায়ক্রমে এগুলো বাড়তে থাকলো এক সময় গিয়া এটা বিশাল আকারে জড়াই গেছে। তো এলাকা ভিত্তিক একটা গণ্ডগোল শুরু হইলো, মানে ওইটা একটা খন্ড আর কি, ওইটা না করলেই না তারপর ওটা আমাদের জড়াই যায়। মানে এখানে ওই সবে পড়া উপলক্ষ করে আমাদের পুরান ঢাকায় মোর্রা বোম ফটাকা
জি
এগুলো ফুটানো হয়। তো সবে পড়াতে পরেও অনেকে আবার সেগুলা ফুটায়
জি।
তা আমরা গেমস প্রিয় ছিলাম, সেখানে গেমস খুবই বেশি খেলতাম। তো এখানে এরকম মোটা একটা সলতা বোম আমাদের কানে আর কি এটা খুব ভয়ঙ্কর ভাবে আওয়াজ লাগছে। তো সাইনসা নামের যে বন্ধুরা আছে সে এটা কুইতেছে যেটা কে ফুটাইলো, আরেকজন বলতেছে ভাই সাজান ভাই ফুটাইছে। সাজান কই? তা আমাদের একটা রাজনৈতিক প্রভাব আছে, বড় ভাইরা আমাদের স্নেহ করতেছে আদর করতেছে, তো ওই হিসাবে মানে সে যে ওইখানে স্থানীয় তাকে ওই শাহিন শাহ নামের যে আমার বন্ধু ছিল সে অ্যাটাক করলো, একটা থাপড় দিয়েছে। থাপড় দেওয়ার পর এখান থেকে আর কি শুরু হয়ে গেল। তো আমরা এলাকার ভিতরেই ওই বাড়িতে বোম্পিং করা শুরু করে দিয়েছি।
শাহিন শাহ বাড়িতে?
না,
তাহলে
শাহজাহানের বাড়িতে।
শাহজাহানের বাড়িতে? ওকে।
এই বোম্পিং এমন ভাবে ভয়ঙ্কর বোম্পিং হইল যে আমাদের স্টকে সবসময় 20-25টা হাত বোমা থাকতো। তো সেই সব বোমা গুলো আমি তাদের বাড়িতে আর কি মারা হইলাম। আমরা 5-6 জন গেছি, যাওয়ার পর একটার পর একটা অ্যাটাক করা। তো এখানে একটা ছোট ছিল আহত হয়েছে। তো আমাদের নামে 3টা মামলা করা হয়েছে
ওই বাড়িতে। ওকে।
ভাঙচুর মামলা, বোম মামলা এবং লুণ্ঠন মামলা। নিচে একটা আপনার রাবারের দোকান ছিল, কিন্তু আমরা এগুলো করিনি, আমাদের নামে মামলা করা হয়েছে।
ওকে।
তো আমাদের আশ্রয় দেওয়ার জন্য তখন ওই সময়কার একটা বিড়ার ছিল, উনি ইন্তেকাল করছেন। তো ওই বড় ভাই আমাদের সবার জানলো যে কুই আসত্তর ওখানে,
উনি কি আপনাদেরকে খোঁজ নিয়েছিল নাকি আপনারা গিয়ে ওনার কাছে শেল্টার চাইলেন?
না, আমরা পথে ঘাটে ঘুরতেছি বা আমরা এই ধরনের কাজ করে বেড়াইতেছি সে জানতাছে, একসাথে হইতাছি না, মুখোমুখি হইতাছি না। যখন একসাথে হইছি তখন একটা প্রস্তাব করছে আমাদের যে ক্লাবে যাইস, ক্লাবে দেখা কর একটা ওই বনে। তো আমাদের তখন মামলা কিন্তু চলমান, মানে অ্যারেস্ট হয়নি, মামলা হয়ে গেছে, যে কোনো সময় আমাদের অ্যারেস্ট করতে পারে। তো এখানে আমাদের লিডার ওই 3টা মামলার সাথে সাথে বেল করে নিল কন্ট্রাক্টের মধ্যে, অনেক টাকা খরচ করে প্রায়।
মানে আপনারা ওনার কাছে শেল্টার চাইলেন?
আমরা চাইনি, তার লোক লাগবে, আমাদেরও আশ্রয় দরকার।
ওকে।
মানে
কতজন ছিল আপনার গ্রুপে, কতজন ছিল টোটাল?
আমরা ছোট হিসাবে ছিলাম প্রায় 17 জনের মতো।
17 জন মিলে একটা গ্রুপ? আপনাদের গ্রুপের কোনো নাম ছিল?
না, গ্রুপের কোনো
নাম ছিল না। আপনাদের গ্রুপের লিডার কে ছিল?
আমরা আসলে সবাই, আমরা
সবাই লিডার, সবাই একসাথে। সবাই কি সমবয়সী ছিলেন নাকি বড় ছোট ছিল?
একটু বড় ছোট, 2-1 বছরের ছোট বড় ছিলেন।
আপনার জুনিয়র কেউ ছিল ওখানে?
হ্যাঁ অবশ্যই ছিল।
আপনার সিনিয়র ছিল?
আমার তো সিনিয়র ছিল।
ওকে, 17 জন ছিল, এর মধ্যে কেউ ম্যারিড ছিল?
তারা যখন না কোনো অপরাধের সাথে যখন আমরা জড়িত হই তাদের আমরা
সাইড করে রাখতাম
যে না এই কাজে আসিস না, তখন এইভাবে অ্যালার্ট করে দিই।
আপনারা ছয়জন মিলে এই বোমাবাজির কাজটা করেছিলেন, আপনাদের মামলা হয়েছিল ছয়জনের নামে না তিনজনের নামে?
মামলা হয়েছিল অনেকের নামে, আমাদের সিনিয়র গ্রুপ, আমাদের গ্রুপ এবং
কত সালে এই কাহিনীটা হয়েছে?
এটা হলো আপনার 1994
এর কাহিনী প্রিয় শ্রোতা। ওকে, তারপর
তো এই বেল আমাদের হওয়ার পর পুলিশ আমাদের ধরে না, আমরা একের পর এক অপরাধ করতেছি, এলাকার মধ্যে যারা ছিল তারা যাতে আরো ভীতু হয়ে যায় তাদের সঙ্গে প্রকাশ্যে আমরা চলাফেরা করতেছি।
যে বাড়িটা আপনাদের এগেনস্ট এই মামলাটা করলো সেই বাড়ির কি অবস্থা হয়েছিল পরে? আর কোনো কিছু করেছিলেন আপনারা? আর কোনো অ্যাকশনে গিয়েছিলেন?
না, আমরা ওইখানে মানে আমরা যে আমাদের যে কিছু হয় নাই বা আমরা এখনো দ্বন্দ্বমান আছি এটি আর কি প্রকাশ করার জন্য আমাদের কিছু হয়নি বা কিছু করা যাবে না, আমাদের আমাদের নিশ্চিন্ন করা যাবে না, আমরা সেখানে বেল করার পরই সেখানে এসে দাঁড়াচ্ছি।
ওকে, এইটুকু প্রমাণ করাটাই আপনাদের জন্য যথেষ্ট ছিল, তাই তো? ওকে, আপনি বলছিলেন যে আপনি একের পর এক অপরাধ করছিলেন সেই সময়টাতে, কি ধরনের অপরাধ করতেন? একটা তো চাঁদাবাজি ছিল, হ্যাঁ, এছাড়া কি ধরনের অপরাধ করতেন?
অপরাধ আপনাকে খুশি করা, আপনি একজন বড় ভাই, আপনি বলছেন যে ওইখানে একটা স্পোর্ট চলতেছে, তো আমাদের স্পোর্ট তো স্লো হয়ে গেছে, ওইখানে যদি স্পোর্ট চলে তাহলে আমরা তো অর্থনৈতিক ভাবে পিছিয়ে গেছি, তো আপনার বলার সাথে সাথে আমরা ওই কাজটা করা।
স্পোর্ট চলতেছে মানে?
স্পোর্ট চলতেছে মানে সেখানে মাদক দ্রব্যর একটা স্পোর্ট।
ওকে, মানে ওই স্পোর্টটাকে স্ম্যাশ করে দেয়া?
হ্যাঁ। ওকে, এটাকে স্টপ করতে পারলে আমরা অর্থনৈতিক ভাবে বেশি লাভবান হবো।
আপনারাও মাদক দ্রব্য বিক্রি করতেন?
আমরা না, একটা সিনিয়র গ্রুপ সেটা করতো।
ওকে, ওদেরকে শেল্টার দিতেন?
আমরা হয়ে কাজ করতাম,
কিন্তু ওদের হয়ে কাজ করতেন।
হ্যাঁ।
ওকে, আর কি ধরনের অপরাধ
এইটা আছে? তারপরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি আছে
ওই সমসাময়িক।
হ্যাঁ। ওকে, বিভিন্ন বাড়ি উঠেছে, বাড়ির ভিতরে চলে গেছি, সালাম দেওয়া হইতেছে, আমার সালামে 2 লক্ষ টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে।
কিভাবে রিয়াকশন করতে কথাগুলো শোনার পরে বাড়িওয়ালারা?
তাদের এমন পজিশনে আর কি যাওয়া হইতো, যেমন আপনার সামনে আমি আসছি এখানে পিস্তলটা রেখে আমি বলতেছি যে আমার 1 লক্ষ টাকা দরকার, বুঝছেন, এইরকম একটা আচার ভঙ্গি আর কি দেখানো হতো, মানে আপনি যাতে কিছু বলতে না পারেন সেজন্য আমার এটাকে ওপেন করা।
প্রিয় শ্রোতা, একটা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছিলাম প্রিয় শ্রোতা, এবং আজকে জহিরুলের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম যে জহিরুলের অপরাধের দিকে চলা কিভাবে। কিন্তু জহিরুল আজকে স্বীকার করতে এসেছে এখানে যে আমি শান্তির পথে হাঁটতে চাই বা আমি শান্তি খুঁজতে চাই, যে পথ দিয়ে আমি অনেকখানি হেঁটে গেছি সেই পথ অনিশ্চিত ভবিষ্যতের পথ, এবং সেই পথ আমাকে এমন একটি জায়গাতে নিয়ে গেছে যে জায়গাটিতে মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। কিন্তু জহিরুল কি করেছে জীবনে এই পথ দিয়ে হেঁটে গিয়ে সেগুলো আমরা একের পর এক জানবো। এ পর্যায়ে আপনাদের সবাইকে SMS পোলের মুখোমুখি করছি। জহিরুল যা স্বীকার করছে এখানে তা যদি আপনি বিলিভ করে থাকেন, যদি মনে করেন যে ওকে আরো কন্টিনিউ করতে দেওয়া উচিত তাহলে লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা মিথ্যা, সেটাকে বিলিভ করা যায় না, তাহলে লিখবেন নো। SMS করার নিয়ম হচ্ছে, মানে ভোট করার নিয়ম হচ্ছে, আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ঝটপট পাঠাতে হবে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা গড়বেই। মনে রেখো,
শুনছেন,
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা গড়বেই।
recharge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shatto Bolibo. Recharge yourself. প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমার সঙ্গে রয়েছে আজকে জহির, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জহির বা জহিরুল যাই বলি না কেন, অনেকে জহিরুলও বলে থাকে তাকে, তার অপ্রিয় সত্যের কাছে আমরা ফিরতে চাই। এবং একই সাথে এসএমএস পোল দিয়েছি আপনাদেরকে একটু আগে, সেই এসএমএস পোলের রেজাল্ট আমরা এই পার্টের কোন একটি জায়গায় আমরা জেনে নেব। এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষের সামনে অকুণ্ঠ চিত্তে এই অর্থে বলতে চান যে আপনার মতো অপরাধ করে কেউ কখনো পার পায়নি, আপনি নিজেও পার পাননি, এবং আপনার মতো অপরাধী যেন কেউ কখনো সমাজে আর না হয়, তাহলে আসতে পারেন আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি আবার জহিরুলের কাছে, এবং তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে জহিরুল, আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনি বলছিলেন যে আপনাদের বেইল হয়ে গেল, জামিন হয়ে গেল, তারপর?
তারপর আমরা এলাকাতে ফিরে আসি। ফিরে আসার পর যেখানে আমরা অ্যাটেক করছি সেখানে আমরা গোল করে দাঁড়ালাম, এবং আমাদের সত্যির পরিচয় দেওয়া হইল যে আমরা কিছুই হইনি, আমরা এমনই আছি। তো তারা কিছু বলে নাই, কিন্তু ভিতরে ভিতরে তার একটা বিরাট ধরনের ক্ষতি করার ইচ্ছা ছিল তাদের, কিন্তু আমাদের কোনো কিছু করতে পারতেছে না, কারণ আমাদের যে লিডার ছিল খুবই স্ট্রং এবং সব সমস্ত খবরাখবর তার কাছে আসা করত, খুবই ট্যালেন্ট আমাদের লিডার ছিল। এখানে যে কেন্দ্রীয় যে নেতা আমাদের, তো তার নির্দেশে ওইখানে কিছু কাজ করি। তো এই যে এখানে কাজ করাগুলোর মধ্যে দিয়ে আমাদের যেমন আরটু হাটটা আরটু বড় হয়ে গেল। তো একের পর এক নতুন বন্ধু, একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলছে, নতুন নতুন বন্ধু সংগ্রহ হইতেছে, বিশাল বিশাল কাজের অফার গুলো পাইতেছে। ঢাকা শহরের সবগুলো প্রায় শিশু সন্ত্রাসী সাথীদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল, মানে কেউ কাউকে আমরা কখনো অ্যাভয়েড করতেছি না, সবাই সবাইকে আমরা সহযোগিতা করতেছি, এবং নতুন কোন পার্সন যদি এখান থেকে উঠে আসে তাহলে সেখানেও আমরা সহযোগিতা করতেছি। তো এইভাবে চলতে থাকলো, চলতে চলতে যখন আমরা একটু হাই লেভেলে চলে গেলাম, আমাদের অর্থের যে একটা যোগান ছিল সেখানে একটু বড় রকম ধরনের অর্থনৈতিক যোগ হইতে থাকলো, আমাদের নিজস্ব একটা ব্যবসা হয়ে গেল।
নিজস্ব ব্যবসা?
হ্যাঁ, নিজস্ব ব্যবসা বলতে আমরাও ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যাই। সিনিয়ররা তখন কিছু বলতে পারেনি, কারণ আমাদের হাতে এমন পরিমাণ অস্ত্র আইসা পড়ছে, তো সেই কারণে সিনিয়ররা আমাদের কিছু বলতে পারেনি। তখন
অস্ত্র বলতে কি কি ধরনের অস্ত্র থাকতো আপনাদের হাতে?
আমাদের হাতে ইন্ডিয়ানের যে তৈরি, এগুলা এভেলেবেল থাকতো আমাদের কাছে, আমরা সরাসরি রাজশাহী থেকে এটা ঢাকায় নিয়ে আসতাম।
কি সেটা?
পিস্তল, রিভলভার, বন্দুক, ওয়ান শুটার, যেগুলো আর কি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হয়, সেগুলো আমরা এটা ব্যবসার মতো করে নিলাম। কোথাও যদি আঘাত করতে হয় তাহলে সাতটা আটটা অস্ত্র একই সাথে বের করা যায়, মানে এত অস্ত্র এত অল্প সময়ের মধ্যে বের করা যায় না, অনেকে অনেক গ্রুপে
আপনাদের কাছে এগুলো ছিল?
হ্যাঁ, আমরা ব্যবসা করার ক্ষেত্রে এগুলো আমাদের কাছে এভেলেবেল, এবং সমগ্র
আপনারা কি অস্ত্রের ব্যবসাও করতেন?
হ্যাঁ, অস্ত্র ব্যবসা ড্রাগসের ব্যবসার পরে আসছে,
প্রথমে ড্রাগস দিয়ে শুরু করলেন। কি বিক্রি করতেন?
আমরা রাজশাহী থেকে সরাসরি ফেন্সিডিলটা নিয়ে আসতাম।
রাজশাহী থেকে ফেন্সিডিল আনতেন? আচ্ছা।
তো এখানে এক বন্ধু ছিল ডালিন, তা আমরা রাজশাহী ছাত্রবাস আছে, তো এখানে ওরা এটা দখল করে রাখছে, দখল করার পর ওইখানে আমরা গিয়ে থাকতাম, থাকার পর ওইখানে ড্রাগস করতাম, কথাবার্তা বলতাম, মানে আমরা যেমন একটা সরকারি সচিব পর্যায়ে আছি এমন ভাবে চলতেছি, আমাদের টাকার কোনো
কিভাবে আসতো আমি একটু জানতে চাই, যে এই যে ফেন্সিডিল গুলো আপনারা নিয়ে আসতেন রাজশাহী থেকে ঢাকা, লং টাইম লাগতো আনতে, কিভাবে আনতেন আপনারা?
এগুলো আমরা প্রাইভেট যে লরি গুলো আছে, ট্রাকের যে একটু মিনি ট্রাক, সেগুলোর মধ্যে মানে নিচে আপনার ফেন্সিডিল, উপরে আম, তার উপরে খেয়ার, খুব সুন্দর করে প্যাকিং। তো
আমগুলো কি করতেন?
আমগুলো যা যা বাসায় নিয়ে নিতাম।
যদি কখনো পুলিশে ধরা পড়তেন সেক্ষেত্রে আপনাদের কি হতো? কখনো ধরা পড়েছেন?
না, এই পর্যন্ত কখনো আমরা
ধরা পড়েনি,
ধরা পড়েনি।
বাট শেল্টার তো নিশ্চয়ই থাকতো, যদি পুলিশে ধরা পড়ে তাহলে আপনারা কি করবেন? ওই সময়টা যখন আপনারা ক্যারি করতেন তখন কি আপনাদের সঙ্গে অস্ত্র থাকতো?
আমরা না, আমরা শুধু রাজশাহীতে আমরা পরিবহনের মাধ্যমে আমরা সেখানে টাকাটা পাঠিয়ে দিতাম, সেখান থেকে ক্যাশ করতো, ওইখান থেকে সমস্ত কিছু ঢাকায় মুভিং করে দিত,
ওরাই পাঠিয়ে দিত।
হ্যাঁ, ওরাই পাঠিয়ে দিত এবং আমাদের মোবাইল নাম্বার ওদের কাছে দেওয়া থাকতো, ট্রাক ড্রাইভার এবং যে এইটা ক্যারি করে নিয়ে আসতো।
ট্রাক ড্রাইভার কি জানতো যে সেই জিনিসগুলো আনছে? যদি ধরা পড়ে তাহলে কি হবে?
সে হয়তো এরকম ভাবে বলতে পারে যে ভাই এটা আমি আমের খাঁচি মনে করে নিছি, এটার ভিতরে কি আছে সেটা তো আর খোঁজ করে আমি দেখিনি ভিতরে কি আছে।
ওকে, যেহেতু আপনারা যেহেতু ধরা পড়েন নাই, আমি জানতে চাচ্ছিলাম যে কোন শেল্টার ছিল কিনা, লাইক আপনারা যে মালগুলো ওখান থেকে নিয়ে আসছেন এটা কত টাকার মাল হতে পারে আনুমানিক?
আমরা প্রথম শুরু করি আপনার 40,000 টাকার মধ্যে থেকে শুরু করি।
কত সর্বোচ্চ কত টাকার জিনিস নিয়ে আসছেন আপনারা ওখান থেকে?
সর্বোচ্চ আমরা প্রায় 18 লক্ষ টাকার মতো জিনিস নিয়ে,
ধরুন 18 লক্ষ টাকা পুলিশের হাতে ধরা পড়ে গেল, সেক্ষেত্রে আপনারা এটাকে বের করবেন কিভাবে? বা এটার কোন শেল্টার বা এটার কোন ব্যাকআপ আপনাদের হাতে ছিল কিনা?
না, এটা কোনো ব্যাকআপ ছিল না।
মানে পুলিশে ধরলে পুলিশের কাছে সম্পূর্ণ?
হ্যাঁ, সম্পূর্ণ পুলিশের কাছে। আর আমাদের লিডার একটা কথা বলতো যে এই সাইনবোর্ডটারে বাচ্চা সব খায় ভালো, সাইনবোর্ডটারে পচিস না।
সাইনবোর্ড মানে?
সাইনবোর্ড বলতে যে আমাদের যে বাংলাদেশ যে একটা ব্যানার আছে সেটা যাতে কোন নামে না আসে বা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আর কি আমাদের একটা সতর্কতা থাকতো। যেমনি যা ইচ্ছে তাই কর, মারা ঘোড়ায় আমি তোর শেল্টার দিন। আমি বুঝলাম যে পুলিশ কি করতে পারে,
কিন্তু ওই ওই ব্যানারটা যেন ক্ষতিগ্রস্ত না হয়,
ব্যানারটা যাতে ক্ষতিগ্রস্ত।
প্রিয় শ্রোতা, আমরা যে মিউট শব্দটা এখানে ব্যবহার করেছি যে ব্যানারটার কথা এখানে বলা হয়েছে, তা বাংলাদেশের অত্যন্ত রাজনৈতিক শক্তিশালী একটি দল, আমরা নাম উচ্চারণ করব না এখানে, এবং যে নেতার আন্ডারে সে কাজ করেছে সে নেতা অত্যন্ত শক্তিশালী নেতা, সেটাও আমরা এই অনুষ্ঠানে প্রকাশ করতে পারছি না, কারণ এটা ইনভেস্টিগেটিভ শো নয়, এবং এখানে যিনি এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছেন সেটা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে। এগুলো টাইম মেশিনে চড়ে গিয়ে ওই সময় গিয়ে প্রুফ করাও ইজ রিয়েলি ডিফিকাল্ট, এবং এটাও একেবারেই মানে অসত্য নয় যে কোন রাজনৈতিক নেতা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন না। আমরা দেখেছি বহুবার বহুকালে এগুলো প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক নেতাদের আন্ডারে এই ধরনের জঘন্য কাজ, এর চেয়ে তো ভয়াবহ রকমের জঘন্য কাজ অনেক সময় সংঘটিত হয়ে থাকে। আমরা শুধু এটাই বলতে চেয়েছি এখানে যে মেসেজটা ও দেবার চেষ্টা করলো যে হ্যাঁ তুমি করো, তুমি যত অপরাধ করো আমি তোমাকে শেল্টার দিব, কিন্তু আমি যে ব্যানারের আন্ডারে কাজ করি ওই ব্যানারটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ ওটাকে মানুষের সামনে সবসময় একেবারে কি বলা যেতে পারে ধোয়া তুলসীর পাতা যেটাকে আমরা বলি সেভাবে উপস্থাপন করতে হবে। হোয়াট এভার ইট ইজ, আমরা আসলে গল্পের রেসেন্স নিতে চাই, কাউকে এখানে অ্যাকিউজ করতে চাই না, কারণ কাকে আমরা অ্যাকিউজ করবো? যিনি অ্যাকিউজ তিনি তো এখানে এসে স্বীকারোক্তি দিচ্ছেন, ঠিক আছে, এবং তার কথা হচ্ছে আমার মতো অপরাধী যেন সমাজে আর একটা জন্ম না হয়, সুতরাং আমরা তার জায়গাটিতে ফিরতে চাই। ওকে, এই ব্যবসাটা আপনারা করতেন এবং আপনারা অর্থ রোজগার করতেন, তারপর
তো ক্রমান্বয়ে আমরা এই ফেন্সির সাথে আবার ব্রাউন সুগারের ব্যবসা শুরু করলাম রাজশাহী থেকে সরাসরি। তো ওইটা দেখা গেছে যে ফেন্সিতে ক্যারি করতে গেলে একটা রিক্সি অবশ্যই আছে, আর ব্রাউন সুগারের বেলায় ছোট্ট একটা প্যাকেট এতটুকু স্কোয়ার, সেটা আপনার 18,000 টাকার মূল্যে কিনতে পারতেছি।
ব্রাউন সুগার মানে কি? আপনি হিরোইনের কথা বলছেন?
হ্যাঁ, হিরোইনের কথা বলতেছি। তো ওইটা এই অল্প দামে কিনা এবং খুব উচ্চ মূল্যে বিক্রি করা, এই যে আমাদের মধ্যে অর্থ উপার্জন করার যে একটা প্রবণতা জাগায় দিছে, সেটাকে ভালোভাবে পাইতে গিয়া আমরা কিন্তু ক্রমান্বয়ে ড্রাগসের সাথে জড়িত হয়ে গেছি। এমন ভাবে ড্রাগসের সাথে জড়িত হইতেছি যে আমি যদি প্রতিদিন আপনার 10,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা যদি উপার্জন করি, সেক্ষেত্রে আবার সেটা ব্যয় হয়ে গেতেছে। এমন সময়ের মধ্যে আমাদের লিডার একটা সিদ্ধান্ত নিল যে যারা অ্যাডিক্টেড আছো তারা আমাদের ব্যানারে না আসলে হবে, কিন্তু তখন আমরা আশ্রয়হীনতার হয়ে সবাইকে অস্বীকার করতে চাই যে না আমরা ড্রাগস এর মধ্যে নাই, কিন্তু আমাদের শারীরিক ভঙ্গির মধ্যে মানুষ বুঝতে পারে যে আমরা ড্রাগস করতেছি অলরেডি। আমরা সব বন্ধুরাই আমরা ড্রাগস করতেছি। তো এখানে পাশাপাশি আমাদের ভুল বুঝাবুঝির কারণে আর কি আসলে সেই বড় ভাইয়ের কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না, বড় ভাইয়ের নাম আর কি উচ্চারণ করছে যে ফারুক কই, ফারুক কই এলো, সোটা গেল একটা মাল লয়, এই কথাটা ফারুক ভাই পর্যন্ত চলে গেছে। কে কইছে ভাই? রনকে কইছে, রনকে কইছে কই ভাই? ওই বোবাজারে ঢুকছে ভাই, লগে এই সাইডে কি আছে? একটা পিস্তল আছে, একটা রিভলভার আছে, জনটা লক, আর কি আছে? চাইনিজ কুড়াল আছে ভাই, লক লয়ে বেড়ে গেল। বেড়ে গিয়া ফারুক ভাই দৌড়ছে আর মামুন ভাই সাথে সাথে মনে করেন তাকে অ্যাটাক করে বুঝে যেত। তার অবশ্যই আমার শ্রদ্ধেয় বড় ভাই খুব বলে দিছে, হাতের আঙুলগুলো ছুটে পড়ে লাফাইতেছেন মাটিতে। এইখান থেকে পিস্তল এবং বন্দুকের সাথে সাথে রিগুল পরে গুলি হইতেছে।
আমি ঠিক বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে খন্ড চিত্র শুনতে পাচ্ছি, যে ঘটনাটা উনি বলছেন সে ঘটনা কেন ঘটছে?
ঘটছে মানে ও অন্য এলাকার থেকে আইসা, তারও একটা রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু সে একটা প্রভাব খাড়াইতে চাইতেছে, যাকে নাম ধরে বলতেছে সে অবশ্যই মুসনিয়ার, সেই ক্ষেত্রে সে নামটা ব্যবহার করাতেই সে এটা বেদবি করে বলেছে, আর বেদবির শাস্তি তার এটা পাইতে হইবে।
আচ্ছা, কোন একটা এলাকা থেকে সে এসেছে, এসে আপনাদের সংগঠনের কোন একজন সিনিয়র লিডারের নাম ধরে সে বলেছে, সে সিনিয়র লিডারের নাম ছিল কি? ফারুক। আচ্ছা, যেই লোকটা এই নাম ধরে এই বেয়াদবিটা করেছে সে লোকটা কোথা থেকে এসছে?
সেটা আসছে পাশের এলাকা আর কি,
পাশের এলাকা। ওকে, এই এই ফারুক ভাইয়ের কানেটা কিভাবে গেল?
এখানে তো আমরা সচরাচর হাঁটাচড়া করতেছি।
ওকে, তো আপনারা ফারুক ভাইয়ের হয়ে ওই লোকটাকে ধরেছেন, ধরে চাইনিজ কুড়াল দিয়ে তার হাতে কোপ মেরেছেন। ওকে, তারপর?
তারপর ওই ওর মাথায় গুলি করার পর তো এখানেই শেষ।
মাথায় গুলিটা কে করেছিল?
মাথায় গুলি করছে আপনার ডালিম নামে যে বন্ধুটা আছে, ও করছে। তো ওইখানে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমরা মার্ডার মামলার মধ্যে জড়ায় গেলাম। সেই মামলাটাও আমাদের রাজনৈতিক যে লিডার ছিল সেই লিডার এটা দেখল। একের পর এক অপকর্ম আমাদের মধ্যে আসতেছে, আমরা শেল্টার পাইতেছি। আপনার মতো একটা লিডার আমাদের এমন উপকার করতেছে যা আমরা কখনোই কোনো সময় পাইনি, যার কারণে দেখতেছি যে যা করতেছি এটার কোনো শাস্তি নাই, এটারও পরিধি বাড়তেছে, বিশাল আকার ধারণ করতেছে। একের পর এক এলাকা আমাদের নিয়ন্ত্রণে এসে পড়তেছে এবং ওদের যদি কোনো অবৈধ ব্যবসা থাকে সেখান থেকে আমাদের একটা কর আসতেছে, এই ধরনের আর কি। ওই রণক হত্যাকাণ্ডের মধ্যে দিয়া
ছেলেটার নাম ছিল রণক।
হ্যাঁ,
ওকে।
রণক মারা গেল। রণক মারা যাওয়ার পর রনি নামের এক আমার পারিবারিক ভাবে তার সাথে আমরা আর কি খুবই এক সময় ছিলাম। সেই সময় আমি খুবই ছোট, কিন্তু আমার এখনো স্মরণ আছে যে আমি ওই বেলা থেকেই তাদের সাথে আর কি পারিবারিক ভাবে একটা পরিচিতি। ও হঠাৎ করে কোত্থেকে আইসা আমার বলতেছে যে ভাই কেমন আছেন, আপনি এইখানে এই অবস্থায় কি ব্যাপার? আমি তো এরকম এক মার্ডার মামলায় ভিতরে গেছিলাম, বেল করে আবার বেরিয়েছি, তো আমি তো কাজ করি। সে একজন রাজনৈতিক সিনিয়র লিডার। তো ব্যাপারটা কি ভাই, রণক বাইরে যে মারছে ওর ফুল বায়োডাটা আমার দেন, আমি সব টেক দিয়ে দেবো, অনেক কিছু আছে ভাই আমার কাছে। তা আমি ব্যাপারটা না রিজার্ভ হয়ে গেলাম, যে এটা কি বুঝতেছে, ও যার কথা কুইতেছে ওই ব্যাপারে তো আমিও জড়িত ছিলাম। মানে আমার যদি পরিচিতি হিসাবে বা অতীতের পরিচয় হিসাবে যদি আমার সেভ করলো, কিন্তু ও যা করতে চায় ওই তো আমার শক্তি শেষ। তো একজনে বাঁচানোর সেতে আমার দশজন বাঁচানো জরুরি, কারণ দশজন আগে সেটা আমার অনেক আপন, সে আমার দুঃখে সুখে আসলো। তুই হুট করে আইসো, পরিচিত ছিল অতীতে কিন্তু তেমন গুরুত্ব কোনো পরিচিতি না। সেটার উপর ভিত্তি করে যখন আমরা জানাইলাম বড় বাইরে, তুমি কি চাও? ভাই সিদ্ধান্ত তো আপনাদের কাছে, সঠিক ইনফরমেশনটা লো কই আছে? তো আমরা হাঁটতেছি রাস্তার মধ্যে দেখা হয়েছে যে ভাই কই যান। তো ওইখানে একটা আবাসিক হোটেল ছিল আমাদের দখলে দাঁড়িয়ে ছিল, তো আমরা উপরে বসে আগে ড্রাগস করতাম, ব্রাউন সুগার খেতাম। তো সেখানে তার উপর নিয়ে গেলাম, উপরে বসে ও ব্রাউন সুগার খায় না, শুধু সিগারেট খাইছে। আমি ওর বললাম যে রনি ভাই আপনি বসেন, একটু আসতেছি। নিচে নামলো, নিচে নামি আমি ফোনটা দিলাম যে ভাই এখানে এই অবস্থায় আছে, পরে একটা কাজ করো না এই জায়গাটার মধ্যে নিয়ে আসো। তো এই জায়গাটার মধ্যে নিয়ে গেলাম আমরা, একটা মাঠ, পুরান ঢাকার খুবই সুপরিচিত মাঠ সেটা। ওই মাঠের মধ্যেই আপনার সেটা ঘটনা ঘটন হইল। তো সেটা ইনফরমেশন দেওয়ার পর আমি ওইখানে আর আমি ছিলাম না, মানে আমার দায়িত্ব ছিল ইনফরমেশনটা দেওয়া, কিন্তু ওই ঘটনার মধ্যে আমি জড়িত না। ওই ব্যাপারটা রমজান মাসে
কি হয়েছিল,
মার্ডার হয়েছিল সরাসরি।
কে মেরেছিল তাকে?
আমাদের ব্যাচের পাঁচ ছয় জন ছিল, সিনিয়র ব্যাচের পাঁচ ছয় জনের মতো ছিল। ও যখন বলছে, মানে এখনো আমার কানের মধ্যে বাজে, আমার নাম উচ্চারণ করে কইছে যে ভাই আমার বাঁচান, করতে পারিনি। আমি নিরুপায় আছিলাম, যেখানে দশ জন এখানে একজন। সে সময় যদি আমি তার সেভ করতে যাই তা আমার জীবনও বিপন্ন, আমি নিজের বাঁচাতে পারব না, কারণ একদিকে ড্রাগস আমার জীবনের গ্রাস করে ফেলেছে, আর একদিকে বাঁচার খুব ইচ্ছা আছে। ওই ঘটনা ঘটার পর কেমন জানি নিজেকে অভিশপ্ত মনে হইল, রাজনৈতিক ব্যানার থেকে সরে গেলাম। সরে গিয়া আমি আর বন্ধু রানা আমরা পানি গাছ শুরু করলাম। তো আমি যে অপরাধটা করছি সেটা কিন্তু আমার ছাড় না, প্রতিনিয়ত আমার তারই দিয়েছে। 2005 সালে আমি ড্রাগস ফ্রি হওয়ার জন্য আমি ট্রিটমেন্ট সেন্টারে যাই, ট্রিটমেন্ট করে আসার পর আর কোনো কিছুর সাথে জড়াই না।
2005 সালে আপনি ড্রাগস সেন্টারে গেলেন, একটু জানি আপনি সে সময় কি কি ধরনের ড্রাগস নিতেন? ব্রাউন সুগার মানে আপনি হিরোইন নিতেন?
হ্যাঁ।
কি পরিমাণ নিতেন প্রতিদিন?
প্রতিদিন ধরেন প্রায় 5000 টাকার মতো লেগে গেত।
কয়বার নিতেন দিনে?
এক বছর মধ্যে 1000-3000 টাকার ব্রাউন সুগার খাওয়া হতো।
ওকে, কয়বার নিতেন?
তিনবার। যত বেশি খাওয়া যেত তত বেশি ভালো।
কি ফিল হতো আপনার এটা খেলে?
ফিল হতো যে আমি, আমার কোন চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আমার কেউ নাই, আমি সুখী। তখন এরকম একটা ফিল হতো যে আমি যে কিছুক্ষণ আগে আমি আমার অপরাধ থেকে আমি খুব দৌড়ে আমি কোথাও আর কি ছুটতে চাই, তো সেই ছোটাটা আর ড্রাগস করার পরে সেটা থাকে।
তার মানে এই ফিলটা হতো যে আপনি একটা ভয়ানক রকমের খারাপ কাজ করেছেন এবং এই খারাপ কাজের চিন্তাটা আপনার মাথার মধ্যে প্রচুর পেইন দিচ্ছে আপনাকে, এবং এই পেইনটা থেকে আপনি দূরে থাকার জন্য আপনি এই ব্রাউন সুগারটা নিচ্ছেন, এবং এটা আপনাকে কিছুক্ষণের জন্য হলো এই রিলিফটা দিত, তারপর আপনাকে আবার ওই জায়গাটা ফিরিয়ে নিয়ে যেত। যখন আপনি এই ব্রাউন সুগারটা নিতেন সেই মোমেন্টে তো আপনার এই ফিলটা হতো, যখন আপনার এই নেশাটা চলে যেত তখন আপনার শরীরের মধ্যে কি কি ধরনের প্রবলেম
হতো? একটা অস্থিরতা কাজ করতো এবং কারো ভালো কথা ভালো লাগতো না, কেউ যদি ভালো কোনো পরামর্শ দিত যে এই জীবনটা ভালো না, এই জীবন ভালো না, আমি আমারটা ভালো বুঝি, তাই তোমার কোনো পরামর্শ দেওয়ার দরকার নাই, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলি, মানে আপনার ভালো কথা আমার কাছে ভালো লাগতেছে না, কারণ আমার শারীরিক ভাবে অস্থিরতা।
2005 সালে আপনার তখন বয়স কত আনুমানিক?
আমার বয়স তখন চলতেছে 27-28।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতিথি, যিনি একটা সময় তার খুব কাছের একজন বন্ধু ছিলেন, তাকেও সেভ করতে পারেননি বিকজ তাকে ব্রাউন সুগার ক্রাশ করেছে, মানে হিরোইন ক্রাশ করেছে, এবং একই সাথে তার যে অপকর্মের যে বলয়, সেই অপকর্মের বলয়টা তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে এটাকে বাঁচাতে হলে তার সবচেয়ে কাছের বা প্রিয় যে বন্ধুটি ছিল বা যাকে সে একসময় খুব ক্লোজ জানত সেই মানুষটিকে মেরে ফেলতে হবে। তার ভিতরে বিবেক বোধ কাজ করেছে এবং সে যখন মরে যাচ্ছিল সেই সময়টাতে জহুরুল বলে ডাক দিয়েছে, সে ভিতরে ভিতরে কষ্ট পেয়েছে কিন্তু তাকে সেভ করতে পারেনি। যে হাজারিটা আজকের এই অনুষ্ঠানে আপনারাও কিছুটা হলো আজ করতে পেরেছেন। আমরা বাকি যে অপরাধগুলো রয়েছে, আজকে ধীরে ধীরে অপরাধের বোঝা অনেক বাড়বে আমরা জানি, সেই জায়গাগুলোতে আমরা ফিরে আসবো। তবে যেহেতু বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক 12:06 ফিরবো। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যাবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি SMS পোলের রেজাল্ট।
Yes, 64%. No, 23%. No comments, 13%.
Computer বলছে প্রিয় শ্রোতা 23% হচ্ছে no, 64% হচ্ছে yes, এবং 13% হচ্ছে no comments। তার মানে বুঝতেই পারছেন যে হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার যারা হচ্ছে হলো আজকে নো কমেন্টস বলেছে। আমরা ফিরে আসতে চাই ঠিক 12:06। ফিরে এসেই আমরা আবারও কন্টিনিউ করব জহিরুলের জীবনের অপ্রিয় সত্যগুলোকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো,
charge yourself.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনাদের জন্য আরো একটি অনুষ্ঠান নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার টিম মেম্বাররা রয়েছে ওখানে এবং অনুষ্ঠানটির নাম হচ্ছে ডট, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যে প্লেসগুলোতে আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনে থাকেন। আপনার বাড়ির পাশে একটা বট গাছ থেকে শুরু করে একটা অতিভৌতিক ঘর থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের দুইজন বন্ধু রেহান এবং সুমন তারা যাচ্ছে সেই সব জায়গাতে, এবং সাথে থাকছে দুইজন বন্ধু। আমাদের লিসনার যারা এখানে আসতে চান তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ওখানে বসে আমরা সেই অনুষ্ঠানগুলো করছি যেগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। এবং এই অনুষ্ঠানটি পুরো সপ্তাহব্যাপী একটি প্রক্রিয়া, সারা সপ্তাহ ধরে আমরা এই কাজগুলো করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর নিয়ে বা ভয় নিয়ে একেবারে বাংলাদেশে প্রথম আন করা একটি অনুষ্ঠান, একেবারে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা শুনবেন আশা করছি এবং প্রত্যাশা করছি। যাহা বলিব সত্য বলিব কিংবা হ্যালো 8920 কে যতটা ভালোবেসেছেন এই নতুন অনুষ্ঠানের সাথেও আপনারা থাকবেন, ততটুকুই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাবো। আজকে জহুরুল আমাদের সঙ্গে রয়েছে, তার জীবনের অপ্রিয় সত্য প্রকাশ করবার জন্য সে এসেছে পুরান ঢাকা থেকে এবং পুরান ঢাকার হয়তোবা তাকে অনেকেই চিনবেন। সে যে একটা কমিউনিটির সাথে বসবাস করত, বিশেষ করে তার যে কমিউনিটি সন্ত্রাসী গ্রুপ যারা ছিল তাদের হয়তোবা অনেকেই আজকে তাকে শুনে চিনতে পারেন, এবং একই সাথে যারা তাকে চিনেন না তাদেরকে আমরা নতুন করে চেনাতে চাই। এই অর্থে যে জহুরুল যে জীবন যাপন করছে সেই জীবন যাপন যদি আপনি বেছে নিতে না চান তাহলে আপনি পুরান ঢাকাতেই বসবাস করুন, আর যেখানেই বসবাস করুন না কেন জহুরুলের পথে আপনারা হাঁটবেন না। ওকে প্রিয় শ্রোতা, আমরা জহুরুলের কাছে আবারও ফিরে যাচ্ছি, আর তাকে নিয়ে কোনো কথা বা তাকে নিয়ে কোনো ইনকোয়ারি বা তার সাথে যোগাযোগ করার যে কোনো বিষয়ে আপনি কোনো তথ্য জানতে চাইলে আপনি চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, সেই পেজে গিয়ে আপনি জহুরুল সম্পর্কে যাবতীয় তথ্যাবলী পাবেন। জহুরুল, আমরা আবারও ফিরছি, আমরা 2005 সালে ছিলাম।
ভাই একটা ঘটনা মিস করে গেছি, সেটা হলো 1997 জানুয়ারি মাসের 18 তারিখ।
ওকে, আপনি কি এটা বলতে চাচ্ছেন মানে এখন প্রয়োজনীয়? ওকে প্রিয় শ্রোতা, তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। 2005 সালে আমরা রয়েছি তার জীবনের ঘটনায়, যখন আমরা দেখছিলাম যে সে প্রচন্ড রকম ড্রাগ অ্যাডিক্ট এবং সেই সময়টাতে তাকে ড্রাগ পুনর্বাসন কেন্দ্র বা যাই বলি না কেন সেখান থেকে তাকে একটু হলেও সুস্থ করে নিয়ে আসা হয়েছে, যে সেই সময়টাতে সে ব্রাউন সুগার নিত। এই জায়গাটি থেকে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি 1997, অর্থাৎ 1997 সালে তার জীবনের আরো একটি স্মরণীয় ঘটনা। জি বলুন।
সেখানে বান্দরগুলি সোহেল, আমাদের পুরন ঢাকায় বান্দরগুলি নামে একটা কাজী আব্দুল হামিদ লেন একটা গলি আছে, তো সেখানে একটা সন্ত্রাসী গ্রুপ আছে, সেটা আমাদের সিনিয়র লেভেল। এখন আমি বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পর একটা দোকানের মধ্যে স্মোক করার জন্য আরকি দাঁড়াইছি, যে সিগারেট ধরাইছি, এর মধ্যে তাদের সাথে যোগাযোগ, প্রচন্ড রকমের ঠান্ডা। সেই সময় তারা গ্রুপ প্রায় 16-17 জন লোক এভাবে সারিবদ্ধ ভাবে আসতো। আসার পর আমি পিছন থেকে তাদের দেখার পর আমি আস্তে আস্তে হাঁটা একটু বাড়াই দিলাম, যে এই মুহূর্তে মনে হয় আমার একটা অ্যাটাক হইব।
কেন আপনাকে অ্যাটাক করবে?
কারণ আমি প্রতিপক্ষ ছিলাম এবং তাদের মানে ওইখানে যে প্রভাব যে একটা বিস্তার আছে সেটাকে বিস্তার করার জন্য একবার শক্তিশালী আমার নিজের করার জন্য যে একটা প্রভাব বিস্তার ঘটে, গোলাগুলি হয় বা মার্টার হয়, হাত পা কাটা হয়, চোখ উপড়ানো হয়, কাউকে পঙ্গুত্ব করানো হয়, শুধুমাত্র প্রভাবের জন্য,
শুধু ওই গ্রুপের প্রভাব বিস্তার করার জন্য। ওকে, এবং তাদের আপনারা প্রতিপক্ষ ছিলেন, বান্দরগুলি তাই তো?
কাজী আব্দুল হামিদ,
কাজী আব্দুল হামিদ লেন। ওকে,
তো দেখার সাথে সাথে যখন প্রথম ফায়ারিং টাওয়াজ পেলাম তখন আমার পা, বাম পা কেমন জানি অনেক ভার হয়ে গেছে, যেমন এই পাটা কি নিচ থেকে কি টেনে ধরে রাখছে, অনেক ভার হয়ে গেছে।
মানে গুলিটা কি আপনাকে করেছে?
হ্যাঁ, প্রথম আমার এই বাম পায়ে গুলিটা লাগছে, সামনে যে পারবো সেই কোন পরিস্থিতি নেই, আমি উবুড় হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে কানের মধ্যে ঠাস ঠুস ঠাস ঠুস শব্দ পেতেছি, কিন্তু আমার যে আঘাত হইতেছে সেই আঘাতটা আমি বুঝতেছি না, আমার কেমন মনে হইতেছে আমি কোথায় জানি হারাই গেতেছি, আমার প্রচন্ড রকমের ঘুম পাইতেছি, আমি যাতে এখন মরে গেতেছি আমার কাছে এমন মনে হইতেছে। তখন আমি ফিল করছি যে আমি মারা গেতেছি, আমার এখন এই মুহূর্তে আমার মাকে দেখছে। তো মায়ের গাইছে হাসপাতালে,
আপনি জ্ঞান হারিয়ে ফেললেন তারপরে?
আমি অনুভব করতেছি যে আমার প্রচন্ড রকমের মানে 6-7 গর্ত হয়ে গেছে, 8 গর্ত হয়ে গেছে, সেইখান দিয়ে আপনার ব্লিডিং হইতেছে প্রচন্ড রকমের। এখানে যা
কোনো রকম শাউট আউট করতে পারছিলেন না তখন?
কিছু না, আমি মা আমার মায়ের দেখতেছি এই শব্দগুলা তখন মুখে আছে। সিএনজি কইরা আমার ঢাকা মেডিকেল নেওয়া হইলো, সেখানে খুবই মর্মান্তিক অবস্থা ছিল, যে 5 টাকার জন্য আমাকে রিসিভ করা হইতেছে না, যে রিসিপশনের টিকিট না নিলে আপনাকে রোগী যদি মারাও যায় সেটা তারা দায়ী না, কারণ টিকিট নেওয়া হয়নি। তো সেখানে একজন ডাক্তার, ডাক্তার নিজ থেকেই পাঁচটাকে ভুল করে দেওয়ার পর সেখানে তিন মাসের অধিক সময় ছিলাম। আমার মা অনেক কষ্ট করছে, এগুলো সবাই চালাইছে, মানে এগুলো ভাড়া খাটাইতো। পাঁচটা এম্ব্রয়ডারি মেশিন ছিল, পাঁচটা সেলাই মেশিন ছিল, পুরানো বাঁচিতে গিয়া সেগুলো বিক্রি করে ফেলেছে। তারপর শেষ মেয়ে সাত দিছে জাগার মধ্যে, তখন আপনার প্রচুর রকমের বন্যা, যে জায়গা কিনা হয়েছে যে দাম দিয়া সেই দামের থেকে আরো ২০,০০০ টাকা কম দামে বিক্রি করা হয়েছে। আমি এমন সমস্ত কাজে জড়াই গেছি যে আমার আমার জন্য আমার ফ্যামিলি অনেকের কাছে অপদস্থ হয়েছে। আমার বাবা একটা কথা করছে, তোমার মান সম্মান আছে, আমি সমাজে মুখলে চলতে পারি না, তোর লেগা তুই আমার কি সন্তান হইলি? অনেক কষ্ট লাগে, কারণ আমি ভালো বাবার ভালো সন্তান হইতে পারিনি।
আপনি কি জন্য একটা দেখানোর কথা বলছিলেন আমাকে, আপনার গুলির চিহ্নগুলো কি আপনার শরীরে আছে?
হ্যাঁ, স্পষ্ট ভাবে আছে।
ওকে, আমি কি একটু দেখতে পারি?
এখানে আছে, এখানে আছে, আমার দুই পায়ে আছে।
কটা গুলি লেগেছিল আপনার শরীরে? বুকের পাঁজরের নিচে দুটো। প্রিয় শ্রোতা, আমি যে চিত্রটা এখন দেখেছি এটা একজন সাধারণ মানুষের বুক নাড়িয়ে দেবে। গুলির চিহ্ন কিভাবে ওর শরীরে বসে আছে এখনো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং আপনার বয়স এখন কত? ৩৪ বছর। তার জীবনটা স্ম্যাশ হয়ে গেছে, ৩৪ ইজ এ গোল্ডেন এজ। এবং তার বাবার কথা বলে সে এখন কাঁদছে যে তুই আমার কি ধরনের সন্তান হলি যে তোর কথা সমাজের কাছে মুখ দেখাতে পারি না তোর নাম নিলে। ৩৪ ইয়ার্স এর আপনার যদি জীবনে কোনোদিন এই ধরনের উপলব্ধি হয়, এই ধরনের মানুষরা কতটা পরাজিত হয় নিজের জায়গাটিতে, আমি ওর সামনাসামনি বসে আজকে ওকে দেখছি। আমি জানি না, আমার আমি অনেক সৌভাগ্যবান মনে করি নিজেকে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে, যে এরকম একটা রেডিও শো করার আমার সুযোগ হয়েছে, যে আমি অন্তত এই ৩৪ ইয়ার্স এর জহুরুল হককে তাদের সামনে দিয়ে বলতে পারবো যে তোমরা কখনো এরকম হয়ো না। যারাই ছবিটি দেখতে চান একটু দেখুন ও কোন জায়গাটা থেকে বেঁচে এসেছে, এবং বেঁচে এসে ও ভালো নেই, এবং ওর শরীরে ৮টা গুলির চিহ্ন। আমরা পুরো সমস্ত জায়গাটা দেখাতে পারবো না, শুধু বুকে নিচে এবং পাঁজরে যে গুলির দুটো ক্ষত এখনো আছে, কতটা ভয়াবহ এবং দুর্ধর্ষ আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে এই ক্ষত ওর মনের ক্ষত কাছে আসলে কিছুই না। তারপর আপনারা দেখুন এবং সচেতন হন। আমরা বলতে চাই না যে এই সমাজে আর একটা জহুরুল জন্ম হোক যেখানে একটা সিগারেটের খাওয়া নিয়ে মনোমালিন্য নিয়ে একজন জহুরুলের জীবন স্ম্যাশ হয়ে যেতে পারে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে দেখেছি যে অপরাধী যেভাবে জন্ম হয়, আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গেলে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, এবং সেই পেজের লিঙ্কে গিয়ে আপনি জহুরুলের এই ক্ষতর ছবিটা আপনারা দেখতে পাবেন। আপনারা চলে আসুন এই পেজটিতে এবং লাইক দিয়ে হয়ে যান মেম্বার। ওকে জহুরুল, আপনি 1997 গিয়েছিলেন, আপনার সেখানকার কথা আপনি বললেন, আপনি কি আবার 2005 থেকে শুরু করতে চান?
হ্যাঁ
জি প্লিজ।
2005 ডিসেম্বরের 10 তারিখে আমি এক ট্রিটমেন্ট সেন্টারে যাই। তো সেইখান থেকে তিন মাস অতিক্রম করার পর আবার আমি বাস্তবতায় আসি। সেখানে ড্রাগসকে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো আর কি সচেতন করা। তো সেখানে থেকে আসার পর আমি সমাজের মধ্যে কোনো কাজ পাই না, কোনো ধরনের কারো সহযোগিতা পাই না, কারণ সন্ত্রাসী ছিলাম, তার পাশাপাশি আবার ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম। এই জন্য মানুষের কাছে একটা করুণা মানুষ করে ভিখারিকে, সেই অবস্থানেও আমি নাই, এমন একটা অবস্থানে চলে গেছি। আমার মা খুবই অসুস্থ হয়ে দাঁড়ায়, আমি রিক্সা চালানোর জন্য আর কি সিদ্ধান্ত নিই। আমি কিন্তু লেদ মেশিনের একজন ভালো এক্সপার্ট, আমার মেটাল ওয়ার্কশপ আছে এখন। তো সেখান থেকে আমি কোনো কাজ উপাইতেছি না,
কেউ আপনাকে কোনো কাজ দিচ্ছে না।
তখন আমি ট্রিটমেন্ট করে আসছি। তো মানুষ জানে যে যারা অ্যাডিক্ট পারসন তারা কখনোই ভালো হয় না, কখনো না কখনো আবার তাকে ড্রাগস কাছে ফিরে যেতে হয়। এটা সমাজের সাধারণ মানুষ বিশ্বাস করে, কিন্তু যারা প্রোগ্রাম বিশ্বাস করে, যারা এনএ প্রোগ্রাম বিশ্বাস করে, তারা যেতে পারে না। রিস্কা চালানোর যে সিদ্ধান্ত নিলাম, যেদিনকে রিস্কা আমি নিছি মা অসুস্থ, দাঁড়াইতে পারে না ঠিক মতো। তো সেখান থেকে আমি মায়ের খুব সযত্নে রিক্সা করে নিয়ে সেই রিক্সা মাজনের কাছে নিয়ে গেছি যে ভাই আমার মা খুবই অসুস্থ। আমি তারপর আমি আপনার কাছে নিয়েছি, আপনি বলছেন যে কে আছে, আমি বলছি আমার মা আছে, না তোমার মায়ের লিয়ে হতে হবে রিক্সা দিব। সেইখানে রিক্সাটা সেই দিনই খোয়া গেছে ভাই। মানে যেটা আর কি এখন এই মাউথের সামনে বলা যাবে না, এমন অকথ্য ভাষায় গালাগালি করতেছে সে আর কি। র্যাবের পরিচয় দিল, আমি র্যাবের অফিসার, তুই আমাকে চিনিস, তুই এখান থেকে কাগজটা নিয়ে ভাই আমি যেতে পারুম না, মায়ের নিষেধ আছে। দ্বিতীয়বার যখন আমার গালি গালা শুরু করলো তখন আমি মনে করলাম যে আমার মা ওর নির্দেশটা বড়। তো আমি কাগজ আনতে গেছি, আজ থেকে রিক্সা নাই, সারাদিন খুঁজলাম কোথাও আমার রিক্সা পাইনি, কই পাম ভাই। তো অনেক রাত্রে বাই দিলাম, মায়ের কইলো জ্যান দিয়ে রিক্সা লুইছ তো মানুষ এলো, রিক্সা কি দেশ নাই, এটাও বেচা গাইছ।
মাও বিলিভ করতে পারছে না কারণ আপনি ড্রাগ নিতেন,
কিন্তু এটাই এডিক পারসন কে কাউকে বিশ্বাস করে না, কারণ তারা খুবই একটা ন্যারো জায়গায় চলে যায় যেখান থেকে মানুষ মানুষকে কখনো বিশ্বাস করতে পারে না। কিন্তু করা তো উচিত ছিল, তাহলে ইয়ের কাছে লয়ে যায়। ওর পরের দিন সকালে ইসকা মহাজনের কাছে লয়ে যাওয়ার পর উনি এক হেল্পার মানে কয় ইসকা কই বেচত কো ভাই বিশ্বাস করেন ভাই আমার দ্বারা এটি হয়নি, আমার ভাই মনে এক ঠাইসা চর দিল, আমি কেউ তেরম পাই ফেনি ভাই, খুবই কষ্ট লাগছে দিনটা। যে আমি ঢাকা শহরের কে না আমার চিনে, মোটামুটি ভাবে সবারই কাছের প্রিয় ছোট ভাই আছিল, আজকে আমি এরকম একটা জায়গায় ভাবতে কষ্ট লাগছে। তারপরও কোনো চেঞ্জিং মুভমেন্ট আনিনি যে আমার ড্রাগ অ্যাডিক্ট জীবনে আবার ফিরে যেতে হয়, যদি চেঞ্জিং মুভমেন্ট আনতাম যে আমি এরকম একটা বিশাল গোত্রের সাথে ছিলাম আজকে আমি এরকম অবহেলিত হইতেছি, যদি এরকম কোন মুভমেন্ট আমার ভিতরে আসতো তাহলে আমার আবার অ্যাডিকশনের মধ্যে চলে যেতে হইত। এই ক্ষেত্রটা ব্যবহার করে আমি আমার অবস্থানকে শান্ত রাখছি। তো এমন করুণ অবস্থা এখন কি করি, এক লোক আমার বলতেছে যে রিক্সাটা কইতে আড়াইছে কত, ভাই এই জায়গাতে আড়াইছে, যদি পাওয়া যায় লাইসেন্স সহ যদি পাওয়া যায় তাহলে 5,000 টাকা লাগবো, আর লাইসেন্স ছাড়া যদি একবার রিক্সা লয়ে যায়গা তাহলে তোমার 18,000 টাকা লাগবে। সেখানে ভাই আমার মায়ের ওষুধ কেনার জন্য 2 টাকা নেই আমার কাছে, কিন্তু একটা জুড়ি বানায় পড়ে গেছি, মায়ের কাল অনেক
কষ্ট লাগে এটি, আমি ওর মা আমার বাবা আমার জন্য যা করছে আমি এটি কিছুই করতে পারিনি, সব খোয়া দিচ্ছে, অর্থ সম্মান
মানসিক সবকিছু শেষ করে দিচ্ছে শুধু একমাত্র আমার জন্য। তো নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছি না বাবার কোনো আদর স্নেহ না মায়ের প্রকৃত রকম ভালোবাসা, খুব কষ্ট হয়েছে। তাহলে আর কি মর্জি, আমি যে কাজ এক্সপার্ট সেই কাজের একটা অফার আসলো যে তোমরা একটা লেদ মিস্ত্রি দিস, তো আমার বন্ধু সুলভ আচরণ ওর সাথে, ওর নাম ফারুক, আমরা একই সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু আমাদের লাইন ছিল একটা ওদের লাইন ছিল আর একটা, আমি কি কাটবি কয় কিছু মা আছে ভিতরে গুণা কাটবো, আমি দিহি হয়তো দেখলাম আমি রেডিকে কোনো কাম নেই পোলাবঙ্গ গাঁও চাপ চাপায় বাটালি সানায় যেটা দিয়ে আর কি মালটা কাটানো হইব, মাল কাটলাম, মাল কাটানোর পর অত্যন্ত খুশি হয়ে গেল যে তুই এই কাজ জানো, আমি তো জানতাম না, আমি কই আসলে কাজও করতাম আবার এদিকে ও মাঝখানে আবার সময় দিতাম দুটাই, তো কাজ কোন সময় করতে আমি কাজ ফাঁকে ফাঁকে করতাম, মানে কাজ যখন আমি করতাম তখন টোটালি আমি সন্ত্রাসী কার্যকলাপ থেকে বাইরে, সন্ত্রাসী কার্যকলাপ যখন হইতো তখন আবার কাজ স্টপ, মানে মাঝখানে 2-3 মাস কাজ, 2-3 মাস সন্ত্রাসী কার্যকলাপ, আবার আত্মগোপন, আবার কোনো কিছু একটা বড় ধরনের ঘটনা, এরকম ভিতরে দিয়ে একটা আমার কাজ শেখানো হয়েছে। তো আমি ওই রিহ্যাব সেন্টার থেকে বেরোনোর পর এই একটা রিক্সা চুরির ঘটনা, তারপর এক মহাজনের কাছে লাগলাম, ওইখান থেকে এই আসাম মেটাল নামে একটা ওয়ার্কশপ শুরু হইব, তখন আমার প্রস্তাব করলো যে শুনছি তুমি ভালো মিস্ত্রি, আমার একটা লেদ আছে ডালাই করে দেখো এটা কিছু করা যায় কিনা, দেখলাম হ্যাঁ ঠিক আছে, তো এই নাকি বিট বুট তো রং দুম দিয়ে নষ্ট করে ফেলেছে, ওইটা উঠালেই বা ক্যাশ মেশিন দিয়া ধুইয়া সুন্দর করে হালাইব, তুই একটা মেশিন দিয়ে আমার যাত্রা শুরু। তো এখানে আমার একজন উস্তাদ মত আছে শরীফ ভাই, সে আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে। তো ওই কারখানাটার মধ্যে আমি এক নিয়মে একই ভাবে প্রায় লং একটা জার্নি করলাম 5 বছর।
ওকে,
তো 5 বছর জার্নি করার মধ্যে দিয়া এখানে আমার বিশাল ধরনের একটা অর্জন এসে পড়ল। আর মহাজন এতটাই বিশ্বাস করত যে রাত্রে শুধু আমি হিসাবটা দিতাম, আর সেখানে আমি কোনো প্রকার কোনো অসৎতা আমি করিনি কখনো। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় অনেক অসৎ কর্ম করে গেছে, তার সাথে মহাজন আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলতো যে দেখো আমারে ধ্বংস করার জন্য অনেকে অনেক কিছু করছে কিন্তু আমি আমার জায়গায় ঠিকই আছি, তো তোমার যদি 2 টাকা লাগে তুমি আমার কাছে চাই নিও, কোনো সময় আমার না জিজ্ঞাসা ছাড়া কোনো টাকা লইও না, এই একটা সতর্কবাণী ছিল। আর যথেষ্ট বিশ্বাসও করতো আমার ওয়ার্কশপ টোটালি মেনটেন করা, বিক্রি কিনি ওইখানে লেদের টোটালি ম্যানেজমেন্ট যেটাকে বলে আপনার টোটাল, আমি এটা কভার করতেছি, কোন মাল বিক্রি হইতাছে মেমো করতেছি, আবার লেদে কাজ করতেছি, সম্পূর্ণ আর কি দেখা আমার মধ্যেই চলতেছে। এক সকালে আসি, দুপুর ভাত খেতে যাই, ভাত খাওয়া আসার পর রাত সন্ধ্যার দিকে নাস্তা খাই, রাত 11:30-12 দিকে কারখানা থেকে বের হই, এভাবে চলতে থাকে। এর মাঝখানে একটা মেয়ের সাথে আর কি ফোনো কন্টাক্টে আমার সাথে একটু সম্পর্ক হয়, প্রায় 7 মাস যাবৎ আমি তাকে দেখিনি, না দেখার ফলে ও একটা এমন একটা বিশ্বাসে জড়ায় গেছে যে আপনি এত সুন্দর কথা বলতে পারেন, মানুষকে ভালো পরামর্শ দিতে পারেন, আপনি অবশ্যই আপনি দেখতেও খারাপ হবেন না, আপনি আসেন আমার সাথে দেখা করেন। তাদের বাড়ি বসিলা ওয়াশপুর, আর পুরান ঢাকাও তাদের তার বড় এক বোনের বিয়ে হয়েছে, সেই বাসায় গেছিলেন। তো দীর্ঘ সময় কথা বলার মধ্যে দিয়ে একজন আরেকজনকে আর কি ভালো লাগা তৈরি হয়, সেখানে চলতে থাকে মধ্যে আনি আর সময়গুলো, খুব সুন্দর একটা লাইফ আমার কাটতেছে। এমন সময় ওইখান থেকে মেয়ের ওইখান থেকে একটা প্রস্তাব আসলো যে দেখো এভাবে ঘোরাফেরা ঠিক না, তোমরা এক কাজ করো, বিয়ে শাদী করে ফেলো, ভালো হবে, লোক কিছু বলতে পারবো না, এভাবে তুমি আসো তোমার কিছু বলা যায় না, তুমি অন্যরকম ছিলে। আর প্রথম যেদিন আমার পরিচয়টা ঘটে পুরন ঢাকা মাসুদের আব্বা, মানে তাকে আমি দুলাভাই বলতাম, আমার ওই যার সাথে আমার সাথে রিলেশন ছিল তার দুলাভাই, তো মাসুদের আব্বা জিজ্ঞেস করছে যে তুমি আগে কি করতাম, আগে আমি কিছুই করতাম না, আগে আমি সন্ত্রাসী ছিলাম, অস্ত্রবাদ ছিলাম, আমাদের এলাকায় যদি আপনি ইনকোয়ারি করেন তো আপনি আমার এই পরিচয়টাই পাইবেন, এটা কি বলতাছো, আমি হ্যাঁ আমি সত্যটাই বলে দিলাম, আমি আপনার কাছে বলতাছি যে আমি খুব ভালো ছিলাম, আমার বাবার পরিচয় এই আছে, আমার বাবার পরিচয় আমার বাবার জায়গায় আছে, কিন্তু আমি আমার বাবার পরিচয়টা নষ্ট করে ফেলেছি, আমার বাবা একজন ডাক্তার পেশায়, তার যথেষ্ট মান সম্মান আছে, আমি এখান থেকে কোনো কিছুই কোনো আপনার কাছে গোপন করিনি। তো সিদ্ধুলাভাই বললো যে তোমার প্রথম কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি সত্য বলতে পারছো। তো বিয়ের পুরোপুরি একটা আমরা আয়োজন নিয়ে নিলাম এবং সিদ্ধান্ত নেওয়া হইলো যে আমরা এই দেব আর এই নেব, মানে গার্জিয়ান গার্জিয়ান বসে। এর মধ্যে বাবা মারা গেল, মানে আমাদের ডেট আর মাত্র 17 দিন বাকি আছে, বাবা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। মা বলতেছে যে বিয়ে স্ট্রোক কর, আমি তো কিছু বুঝি না ভাই, সামাজিক অনেক রীতিনীতি আমি জানি না, কারণ সমাজের ভালো সমাজের সাথে মিশি না, যার কারণে আমার মধ্যে এইগুলো নাই, স্ট্রোক করুম কে, মুরব্বী মারা গেলে 18 মাস পর্যন্ত বিয়ে শাদী দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি শানুর লোকের কথা বলে দিই, শানুর লোকের আমি কথা বললাম, শানু তো আর ধরনের একটা কথা বলে দিছে, ওই তারিখের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে আমি কোনদিন আর বিয়ে বসবো না, বুঝলাম, মায়ের এক সিদ্ধান্ত আর ওইখানে প্রিয়জনের এক সিদ্ধান্ত, আমি নিজে সিদ্ধান্তহীনতায় ভুগছি। এক সময় আমার মায়ের চিঠি পুরো রয়েছে যে না তুই যদি এই বিয়ে করস আমার মাই হয়ে যাবো না, আমি হয়ে যাবো তোর বিয়ে তুই কর, আর ওরা কইছে গার্জিয়ান ছাড়া কোনো বিয়ে নেই, আমার পরিস্থিতিটা কই, এটা হওয়ার কারণ হলো যে আমি স্টার্টিং অবস্থার থেকে তোদের অবাধ্য ছিলাম, সন্ত্রাসী কার্যকলাপ করছি আর নেশাগ্রস্ত ছিলাম, অ্যাডিকশন জড়ায় ছিলাম, 4-5 বছর একটা ওভারকাম করার পর মানুষ অনেক ভালো কিছু দেখাতে পারে না, তাদের মনে হয়েছে এটা যে অনেক ভালো ভালো লোক 7-8-10 বছর অ্যাডিকশন ফ্রি থাকার পরও আবার অ্যাডিকশনে জড়ায়,
যেটা আপনার শ্বশুর পক্ষ থেকে মনে করেছে, সুতরাং সেই জন্যই তারা গার্ডিয়ানকে চেয়েছে, এবং একসাথে আপনার ফ্যামিলিরও এটা একটা ব্যাপার ছিল যে আপনাকে কেয়ারটা বা আপনাকে ভ্যালু দেওয়ার ব্যাপারে তারা অতটা বেশি সচেতন ছিল না। যাই হোক, তারপর
হ্যাঁ এরকম হইতে পারে, কিন্তু আমি দেখছি যে আমার মায়ের জিতটা ছিল 18 মাস পরেই তুই বিয়ে করবি, আমারটা মানতে হইব, যদি আমারটা না মানুষ তাহলে আমি সেটা সেখানে আমি যাবো না।
ওকে,
তো ওই মেয়ের বিদেশ চলে গেল, সে আর বাংলাদেশে আসলো না, বিশাল একটা গ্যাপ।
ওই কি আপনার জীবনে প্রথম লাভ?
হ্যাঁ।
ওকে,
তো তার 2 বছর পরে আমি বিয়ের সিদ্ধান্ত নিলাম, মানে সেটা 18 মাস পরেই আর কি একটা বিয়ার ধুমরোল পড়ে গেল যে এখানে মেয়ে দেখতে চায়, এখানে মেয়ে দেখতে চায়, কত হয়েছে, আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন তো কালা দলা যা আছে করে, এখন দেখে ছবিটা পছন্দ হয়নি তো হইছে জিগাইবি না কিছু পরে কানা দোলা দেখলিও না কিচ্ছু দেওয়া লাগবো না মানে এই আচরণটা আসার কারণ হইল যে আমি যার সাথে এতগুলো বছর সুস্থ জীবন নিয়ে একটা মন মানসিকতা ভালো কিছু শেয়ার করছি তার সাথে আমি সেখান থেকে বঞ্চিত হয়ে গেছি তারা সেটা মূল্যায়ন করতে পারতেছে না কাজলা পেট্রোল পাম্প সেখানে দেখা দিয়ে নিয়ে গেছে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে বিয়ের দিনটা ঠিক করলো বিয়ে করলাম তো এর মাঝখানে বিয়ে করার আগে একটা মাঝখানে আমার মামাতো বোন আমাকে একটা ইনফরমেশন দিল যে ওরা কিন্তু বিশেষ একটা ভালো লোক না বলতে আমার এই বিথির আব্বু কইলো যে ওর নাকি একটা রাজনৈতিক মামলা আছে তো এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন আছে কিনা আমি কই না রাজনৈতিক মামলা হইতেই পারে
কার রাজনৈতিক মামলা
আমার শ্বশুরের
ওকে
মানে বিয়ের আগে এগুলো আমাকে জানানো হয়েছে তো এটাও জানানো হলো যে এই যে মেয়েকে বিয়ে করতেছ এই মেয়ে কিন্তু অনেকের সাথে অ্যাফেয়ার ছিল এখনো চলছে তো আমি আমার বড় বোনকে নিয়ে আমি সরাসরি তাদের বাসায় যাই স্পষ্টভাবে আমি তাকে বলি যে মিথি দুদিন আগের পরে আমি বিয়া তো তোমার কাছ থেকে আমি এক সত্য কথা জানতে চাই আর এই সত্যটা আমার কাছে অনেক মূল্যবান আমি যে কথাটা শুনছি এটা কি সত্য কি তোমার সাথে কার সাথে সম্পর্ক আছে
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেল আরো একবার আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এ পর্যায়ে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজব হচ্ছে মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন সাউন্ড এডিটর মঞ্জু এবং আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে জহুরুল জহুরুলের যেই ছবিটি আমরা দিয়েছি এই মুহূর্তে ফেসবুকে অত্যন্ত মর্মান্তিক ভয়াবহ দুর্ধর্ষ ছবিটি যদি আপনি দেখতে চান চলে আসুন এই পেজে ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2 চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার যুক্তরাজ্য ও সৌদি আরব সহ ২১টি দেশ তিনটি মহাদেশে ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয় মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই সুন্দর আগামীটা তারা গড়বেই রয়্যাল টাইগার ড্রিঙ্ক রিচার্জ ইয়োর সেলফ
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি সুন্দর আগামীটা তারা গড়বেই মনে রেখো
This track was downloaded from FusionBD.com.
Monoreco Tiger, Royal Tiger Jinbei. Monoreco Tiger, Royal Tiger Jinbei.
Royal Tiger Energy Drink, recharge yourself.
Shumon, Dora, Don!
Bangladesh-er pranto theke o prante doure berachhe dujon.
Rehan, khobordar pechone takabi na.
খুঁজে খুঁজে বের করছে ডর
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি সুন্দর আগামীটা তারা গড়বে মনে রেখো টাইগার রয়্যাল টাইগার জিতবে কানের ছন্দে নাচবে মনে রেখো টাইগার জিতবে মনে রেখো টাইগার রয়্যাল টাইগার জিতবে
Charge yourself.
Shumon, Dora! Shumon, Dora!
Bangladesh re pranto theke o prante doure berachhe dujon.
Rehan, khobor dar pechone takabi na.
Khuje khuje ber korche. Dor!
Dor!
Dor mane bhoy. Rahosher jonnoi. পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত ১১:২০ ডর মানে ভয় রেহান সুমন এবং আরজে কিবরিয়ার সাথে এবিসি রেডিওতে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে জহুরুলের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা জানছি। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনাদের জন্য আরো একটি অনুষ্ঠান নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার টিম মেম্বাররা রয়েছে ওখানে এবং অনুষ্ঠানটির নাম হচ্ছে ডট, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যে প্লেসগুলোতে আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনে থাকেন। আপনার বাড়ির পাশে একটা বট গাছ থেকে শুরু করে একটা অতি ভৌতিক ঘর থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের দুইজন বন্ধু রেহান এবং সুমন তারা যাচ্ছে সেই সব জায়গাতে, এবং সাথে থাকছে দুইজন বন্ধু। আমাদের লিসনার যারা এখানে আসতে চান তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ওখানে বসে আমরা সেই অনুষ্ঠানগুলো করছি যেগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। এবং এই অনুষ্ঠানটি পুরো সপ্তাহব্যাপী একটি প্রক্রিয়া, সারা সপ্তাহ ধরে আমরা এই কাজগুলো করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর নিয়ে বা ভয় নিয়ে একেবারে বাংলাদেশে প্রথম আন করা একটি অনুষ্ঠান, একেবারে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা শুনবেন আশা করছি এবং প্রত্যাশা করছি। যাহা বলিব সত্য বলিব কিংবা হ্যালোইন 920 কে যতটা ভালোবেসেছেন, এই নতুন অনুষ্ঠানের সাথেও আপনারা থাকবেন, ততটুকুই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাব। আমরা জহুরুলের কাছে আবারও ফিরতে চাই। এই ফাঁকে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি আপনার জীবনের অপরাধ বোধগুলো লাখো মানুষের সামনে অর্থে স্বীকার করতে চান যে আপনার মতো ভয়াবহ জীবন যেন কখনো আর কারোর না হয়, সেজন্য আসতে পারেন আপনি যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন এবং দুই চাপার পরে যে নির্দেশনা ওখানে দেওয়া আছে ফোনের, সে অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এবং প্রিয় শ্রোতা, আপনি চাইলে SMS এর মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ওকে, ফিরছি আপনার কাছে। জহুরুল, আপনি বিথিকে জিজ্ঞেস করলেন যে তার কোনো অতীত সম্পর্ক বা কোনো কিছু আছে কিনা, যে প্রশ্নটা আপনি করছিলেন।
তখন ও বললো আমার যেখান থেকে এটা কথাটা শুনছো কথাটা মিথ্যা, আসলে আমার জীবনে এরকম কিছু নাই, আমি এখনো কারোর সাথে সম্পর্ক করিনি। বিয়ে হইল, বিয়ের 6 মাস যখন চলতেছে তখন ও একটা আবদার করলো যে আমি মা হতে চাই, যে একা একা ঘরে থাকি ভালো লাগে না, আমি মা হতে চাই। তো আমার সিদ্ধান্ত ছিল আমি 2 বছর পর সন্তান নিয়ে পড়ব।
সেই সময়টাতে আপনি লেদ কারখানায় কাজ করতেন?
হ্যাঁ।
ওকে,
তো সেখানে ওর আপত্তিটা আমি ধরে রাখতে পারি না, তাকে এটা বড় করে দেখতে হয়। তো এখানে রমজান মাস আসলো, সেই সময় একটা ফোন কল আসলো। তো ফোন কল আসার মধ্যে তার চেহারার যে আকৃতিটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল, মানে
ফোনটা কি আপনার সামনে এসেছিল?
হ্যাঁ, আমি আমার মা আর আমার ওয়াইফ একসাথে বসে ইফতারি করতেছি।
ওকে ওকে,
তো যখন তার মুখের আকৃতি চেঞ্জ হয়ে গেছে আমি সেটা বললাম যে কে, বাসার থেকে ফোন দিয়েছে। কিন্তু ওর কথার সাথে ওর চেহারার যে আকৃতি সেটা মিল না থাকার কারণে আমি একটা গোয়েন্দাগিরির মতো করলাম,
মানে সন্দেহ করলাম।
হ্যাঁ, সন্দেহ করলাম ফার্স্ট টাইম। তো সেই সন্দেহটা আসলেই কার্যকারিতার মধ্যে গেছে,
মানে সন্দেহটা আসলেই বাস্তবিক সন্দেহ ছিল।
আসলে ভাই, আমি আরো কিছু পুরনো কথা আমি বলতে চাই, যা আমি এটা এখানে স্টপ রেখে আমি কিছু পুরনো কথা, আরো দুইটা একটা ঘটনা আছে সেটা আমি বলতে চাই,
যেগুলো আপনি সিরিয়ালি বলতে পারেন।
হ্যাঁ, আমি সিরিয়ালি বলতে পারিনি, যেগুলো এখন মনে পড়তেছে সেগুলো আমি বলবো।
ওকে, আপনি তারপরে আবার এই জায়গাটা থেকে ফিরবেন। প্রিয় শ্রোতা, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেই বন্ধুটি আজকে আমাদের এখানে এসেছে তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে, সে দীর্ঘ সময় ধরে নেশার মধ্য দিয়ে গেছে, তার যে পারিবারিক কষ্ট, মনোকষ্ট সবকিছুই তাকে কোনো না কোনো ভাবে তার যে মস্তিষ্কের জায়গা থেকে আজকে এখানে তাকে যে কনফেস করাচ্ছে, সেই জায়গাটিতে আমরা আমাদের যে সিরিয়াল বা ক্রমানুসারে যে ঘটনাগুলো এখানে উপস্থাপিত হওয়ার কথা সেখানে আমরা কিছুটা হলো উচ্ছেদ দেখতে পাচ্ছি। তবে যে জায়গাটায় সে বলল যে বউকে যে বিষয়টা নিয়ে সে সন্দেহ করছে, সেই সন্দেহের জায়গাটি থেকে আমরা আবারও ফিরবো, তবে তাকে কিছুটা আমরা ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। আমরা তার কাছ থেকে জানতে চাই যে সে আসলে কি বলতে চাচ্ছে, বলুন।
সেখানে মামুন নামের যে এক লোক ছিল, তো স্ট্যান্ড জায়গা দখলদারিত্ব নিয়ে তার সাথে ব্যাপক ধরনের একটা,
মামুন কি আপনাদের এলাকার ছিল?
না, ওটা পার্শ্ববর্তী এলাকার ছিল।
আচ্ছা,
তো তাকে ধরে নিয়ে এসে আমরা হাত কেটে দিই। এই হাত কাটাকে কেন্দ্র করে অনেক বড় ধরনের একটা সংঘর্ষ জড়ায় গেছে। এটা অনেক আপনার বলতে গেলে মহানগর কেন্দ্রীয় যে লিডার আছে সেই লিডার পর্যন্ত এটা
হাতটা কে কাটে,
হাতটা আমাদের মধ্যে সবাই আর কি এটা ধরাধরি করে আর কি কেটে নিই। ওই ছেলেটা এখনো আছে, কিন্তু আমার ফেজের এমন পরিবর্তন সে এখন আমাকে চিনতে পারে না। সে সময় খুবই স্মার্ট একটা বয় ছিলাম,
এখন আপনাকে পুরোপুরি বিধ্বস্ত লাগে সেই তুলনায়? ওকে,
তো তার দুই মাস পর আর একটা আমাদের খুব ভয়াবহ ধরনের একটা মার্ডার হয় আমাদের হাতে। তো সেটা মার্ডারটা আসলে একটা প্রতিশোধজনক মার্ডার, যে ওরা একই জায়গার বন্ধু, একই ব্যবসা করতেছে, ব্যবসায় পার্টনারশিপ, কিন্তু তার প্রতিপক্ষকে সে খবর খবর দেওয়ার মধ্যে দিয়া সে ভালো থাকতেছে এবং সেই বন্ধুকে যদি সরাই দিতে পারে পুরো ব্যবসাটা তার। এই ছিল ইউনুস, ইউনুসের মনোভাব। রাস্তায় আমাদের প্রতিনিয়ত আমাদের কাছে বলে গেত, দেখ রে এরম এরম করতেছে, কিন্তু আমার সম্পর্কে ভাগিনা হয়, কিন্তু ও আমার যে ক্ষতি করতেছে এটা কিন্তু ঠিক না, আর একটু বুঝাইছ, আমার লোক তো ফোনও কথা কয় না। তার মধ্যে হঠাৎ করে রাসেল উধাও, রাসেলের বাড়ি হলো আপনার রায়পুর, সে খুবই সুপরিচিত ছিল এবং খুব সুন্দর ভাষাভাষী ছিল, খুব ভালো করে ভাষা কথা বলতে পারত সে। এখানে হঠাৎ করে একটা কথা বলে দিল যে আমি যদি কোনদিন মরে যাই প্রতিশোধ দিতে পারবি? তখন আমার ওই বন্ধু শাহিন সাহেব বলতেছে, মামু তোমার যদি কোনো থাপ্পড় দেয় ওর আমি থাপ্পড় দেবো, তোমার যদি কেউ গলা কাটে তাহলে আমি গলা কাটু, বুঝিস রে? হ্যাঁ, কিন্তু একটা সময়তে রাসেল হঠাৎ করে উদয় হয়ে গেছে, মানে প্রায় 15-16 দিনের পর সেরকম একটা ঘটনা,
মানে রাসেলকে মেরে ফেলা হয়েছে।
হ্যাঁ, মানে রাসেল উধাও পাওয়া গেতেছে না কোথাও, ফোনেও পাওয়া গেতেছে না, কোন আপনার বন্ধুর বাসাতেও ফোন করে পাওয়া গেতেছে না, না রাসেল নাই। রাসেলের গলা কাটা লাশ পাওয়া গেছে আপনার লক্ষ্মীপুর তার বাড়ির পাশে। আসলে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মুখমন্ডল, সেটা যদি না থাকে তাহলে এটা কাল লাশ সেটা চিহ্নিত করতে অনেক সময় চলে যায়। যখন আমরা এই ব্যাপারটা শুনতে পারলাম মোবাইলের মাধ্যমে তখন খুবই খারাপ লাগছে, যে এতগুলো সময় আমরা এই একটা জায়গার মধ্যে দিছি, এরকম হঠাৎ করে উধাও হয়ে গেল। প্রায় আপনার 7 দিন তাকে খুব মারাধরি করা হয়েছে, এখন দেখা যাচ্ছে যে ওর যদি না মেরে ফেলা হয় এই রাসেলের যে বাহিনী আছে রাসেলের বাহিনী সব শেষ করে ফেলবো, এবং রাসেল ওর ফেস যদি এই এলাকার মানুষ দেখে তখনও আমাদের জন্য বিপদ। এই বিপদ কেড়ানোর জন্য তার গলা কেটে মাথা আলাদা করা হয়েছে, এটা আমরা পরে জানতে পারছি। এটা আমাদের কাছে ইউনুস স্বীকার করছে যে কেন মাথাটা কাটা হইল। আমার প্রশ্ন আমরা যখন করছি যে মার সিলিমামু রাইফেল দিয়ে বলে গুলি করা হয়েছে, দুই বুকের মাঝখানে এখানে একটা গুলি করা হয়েছে, তো সেখানে তো মানুষ বাঁচার কথা না, কল্লাটা আলাদা করার মানিটা কি? যে কল্লা ছাড়া দাফন করা হইলো এর মানিটা কি? তখন এটা পরিচয়টা বেড়ে আসে যে মুড়ে ওই অঞ্চলের মধ্যে রাসেলের ভালো একটা জনপ্রিয়তা আছে, রাসেলের ফেসটা দেখলে অনেক কিছু, যার কারণে তার গলা কাইটা মাথা আলাদা করা হয়েছে।
এই মাথাটা পাওয়া গিয়েছিল
না, ওই মাথা ছাড়াই আপনার এটা দাফন করা হয়েছে। আমাদের কাছে খুবই কষ্ট লাগছে সেটা। তো আমরা প্রতিজ্ঞা করছিলাম যে ইউনুস তোর পরিস্থিতিও আমরা এরকমই করব। এখানে পুরনো ঢাকার মধ্যে যারা ছিল আমাদের সহযোগিতা, ব্যাপক সহযোগিতা পেতাম আমরা, পিকি, তারপরে সুইডেন আসলামের একজন সহযোগী আছে,
সুইডেন আসলাম,
সন্ত্রাসী সুইডেন আসলামের একজন সহযোগী আছে, তার নাম হলো আপনার শাইকা বলে আর কি, ডাক নামে শাইকা বলে, কিন্তু ও সমস্ত দুর্দশ কাজ করে বেড়ায়, তাদের সহযোগিতায় কাজটা করা হয়, তাদের এলাকাতে কাজ আমরা সাকসেস করি এবং তার গলা কাটা লাশ আমরা ওইখানে ফেলে রাখি এবং তার মাথা আমরা বুড়িগঙ্গাতে ফেলি।
এই ঘটনা আপনি মানে আপনার ওয়াইফের কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ছিল এবং
যে এটা আমার গ্যাপ পড়ে গেছে এটা আমি বলিনি।
প্রিয় শ্রোতা, এরকম খণ্ড খণ্ড বহু অপরাধ আজকের এই জহুরুলের জীবনে আছে, যখনই যেটা মনে পড়েছে আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সে অপরাধের শাস্তি সে সারা জীবন জোরেই পাচ্ছে। তাকে মৃত্যুর মুখ থেকে সৃষ্টিকর্তা হয়তো বাঁচিয়ে রেখেছিলেন এই শাস্তিগুলো সারাটা জীবন পাওয়ার জন্য, এবং সে যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, কিভাবে বেঁচে এসেছে সেটা ছবি আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, www.facebook.com/abcradiofm89.2। এটা হচ্ছে আমাদের ফেসবুকের ঠিকানা। হ্যাঁ, আপনি তাহলে আপনার ওয়াইফের ওই জায়গাটা থেকে ফিরতে চান, যেটা বলছিলেন আপনি যে সন্দেহ যেটা করছিলেন সেই সন্দেহটা সত্যি হলো, তারপর সন্দেহটা কি নিয়েছিল এখন ডিটেল বলুন।
তো সেই সময় রাত্রে যখন আমি বাসায় আসলাম, আসলে সেই সময় এই অবস্থানগুলো আমার এমন ছিল যে আমি যেটা ঘন্টা 2 বা 3 ঘন্টা আগে যেটা ভাবতাম সেটা আমার মাথায় রয়ে গেত, এবং সঠিক সময়ের মধ্যে যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা 10টার মধ্যেই করব, 7টার মধ্যে ভাবলাম কিন্তু 10টার মধ্যে সেই কাজটা আমি সমাপ্ত করতে পারি।
ওকে,
মানে খুব ভালো একটা মানসিক অবস্থান ছিল যে খুব তাড়াতাড়ি কাজটা আর কি মনে করা দিতে পারে। তো আমি যখন বাসায় আসলাম যে ওয়েব দিকে যে শুয়ে রয়েছে, তো আমি মোবাইলটা তার নিলাম। নেওয়ার পর কল ডাইভার্ট যে আছে একটা অপশন, তো সেখানে আমি চলে গেলাম। তো যাওয়ার পর স্টপ, ওর মোবাইল আছে কিন্তু সমস্ত কল ঢুকতেছে আমার নাম্বারে।
মানে আপনি ওর মোবাইল নাম্বারে মানে কল ডাইভার্ট করে রেখেছেন আপনার নাম্বারে?
আমার নাম্বার।
ওকে,
যে এটা আমার ব্যাপারটা জানতে হইব। তো পরের দিন যখন আপনার ইফতারির পরপর ফোন দেওয়া হয়েছে, এখন আমার মোবাইলে তো উঠছে আননোন নাম্বার হিসেবে। আমি বলতেছি যে কে? আমার বলতেছে আপনি কে? আরে ভাই, আপনি আমার নাম্বারে ফোন দিচ্ছেন, আমি আপনি জিজ্ঞেস করতেছি, আমার উল্টা জিজ্ঞেস করতেছেন আপনি কে, ফোন তো দিচ্ছেন আপনি। আমি তো ভাই আপনার নাম্বারে ফোন দিইনি, আমার নাম্বারে ফোন দেন নাই মানে কার নাম্বারে ফোন দিচ্ছেন, আপনি কে বলেন তো? আপনার পরিচয় দেন আগে। কবে? আমি আমার নাম খোকন, আমি নোয়াখালী থেকে বলতেছি। আচ্ছা, কোথায় ফোন দিয়েছেন? ঢাকায় ফোন দিয়েছেন। কার কাছে ফোন দিয়েছেন জানতে পারি? আমার সাথে একজনের সাথে সম্পর্ক ছিল, তার বিয়ে হয়ে গেছে, তার কাছে ফোন দিয়েছি। নাম কি? এখন নামটা বলছে ভাই, যে আমার যে একটা সন্দেহ ছিল সেটাকে রাইট রাইট জায়গায় গিয়া পৌঁছেছে, যে সৃষ্টিকর্তা হয়তো আমাকে ভালো কিছু দান করলো, হয় অভিশাপ নয় আশীর্বাদ। তো বাসায় আসলাম, বাসায় আসার পর রাত্রে ইত্যাদি পরপর যখন ফোন দিয়েছে, তখন আমি কারখানার মধ্যে রাত্রে কাজ থেকে ফিরে আসলাম, শুয়ে রয়েছে। আমাকে দেখার পর বলতেছে, বাতিমু না শুয়ে থাকো, কিছু তোমার না? কিছু হয় না, ভালো আছি। তোমার আমি একটা কথা জিজ্ঞাই, তুমি বিয়ের আগে তোমার আমি একটা কথা জিজ্ঞেছিলাম, সঠিক উত্তরটা আমি তোমার দিতে চাইছিলাম, মনে আছে? কয় সঠিক মনে নেই। আমি তোমার বিয়ের আগে জিজ্ঞেছিলাম তোমার লাগে কেউ লোক সম্পর্ক আছে কিনা, তুমি কিছু না বলে কেউ লোক সম্পর্ক নাই। এই নাম্বারটা কার আর এই ছেলে কে? দেওয়ার তো ও অনেক কথা বলছে আমার কাছে, যা আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না। সেখানে স্ত্রী অমর্যাদা করে, আমি তাকে বলতেছি ও আমার নামে কি বলছে, মানে একটা উত্তেজনা সহকারে আমার আমার কাছে অনেক কিছু জানতে চেষ্টা করতেছে। চিল্লায় কোনো লাভ আছে? আস্তে কথা কম, আমি তোমার যেভাবে শান্তভাবে বলতেছি কি শুনতেছে? তুমি আর আমি, তুমি এত জোরে কথা বলতেছো যে পাশের ঘরের মানুষ জানতেছে, মানেটা কি? তো যা হয়েছে অফ, এটা আর বাড়ায় অন। আর যদি কথা কইতে মন চায় তোমার, তোমার আমি একটা কথা কয়ে দিই, যদি তোমার জীবনে কোনো অসমাপ্ত দিক থেকে থাকে, সেটা তুমি সমাপ্ত করতে পারো। কি কব? আচ্ছা ঠিক আছে, ঠান্ডা। রাত 12:30 একটা এই সময় ফোন, কে ফোন দিছে? আব্বাই ফোন দিয়েছিল, জিগেল। এই যে লুকোচুরিগুলা, একটা সময়তে মনে করেন আমার ভালো জিনিসগুলার থাকেনি, যে বিশ্বস্ততা, যে ভালো মানসিকতা, যে আমার মধ্যে অবস্থান করছে, সেটা আমার মধ্যে অবশিষ্ট বন্ধু পর্যন্ত থাকেনি, বিন্দু পরিমাণ পর্যন্ত। তাকে অবিশ্বাস করা হয়েছে এই কাজগুলো করাতে, মুহূর্তের মধ্যেই মিথ্যার ঝুড়ি ঝুড়ি বলা, মুহূর্তের মধ্যেই বিকট ধরনের মিথ্যা কথা বলা, এই পরিস্থিতিগুলো দায়ী করছে। আমি 2010 সনে বিয়ে করছি, তার 7 মাস আমার বিয়ের যখন প্রায় 7 মাস 8 মাস চলে, তখন আমি ওয়ার্কশপ থেকে বের হয়ে যাই, বের হয়ে একটা আলাদা প্রসেসিং করার চিন্তা ভাবনা করেছি, যে নিজে কিছু করব, যেহেতু আমার স্ত্রী এখন অন্তঃসত্ত্বার মধ্যে আসছে, আমার উত্তরাধিকার জন্য আমার ভালো কিছু করতে হবে, সেখানে অর্থের প্রয়োজন। এখন যদি এই বয়সে যদি আমি অর্থ উপার্জন না করতে পারি, একটা বয়সে গিয়ে আমার অর্থ উপার্জন করার শক্তি আর থাকবো না, তখন শুধু ব্যয় বাড়বো। এটার জন্য আমি এক বড় বার কারখানায় গিয়ে আমি কিছু মাস্টার কমপ্লিট করতে থাকলাম। এর মধ্যে এক বন্ধু গেল, যাওয়ার পর যেভাবে শুনলাম কাজ ছেড়ে দিচ্ছেন এই সে ব্যাপার, তো কারখানা করতে কত লাগবো ভাই? কারখানা করতে 3 লাখ টাকা গেলে এনাফ, পরবর্তীতে যা দিবেন 1 কোটি টাকা দিলে 1 কোটি টাকা লাগবে, কিন্তু ব্যবসা বড় হইব, ব্যবসা অবস্থান ভালো হইব। কয় আছে 2.5-3 লাখ টাকার মতো আছে, যদি আপনি সাহস দেন তাহলে আমি ব্যবসা করতে পারি। ঠিক আছে করেন, আছি আপনার লগে। তবে একটা কথা, আমার শ্বশুর যদি আমার টাকা পয়সা দেয় কারখানার জন্য, আমি কিন্তু আমি আলাদা কারখানা করুন কইলেন, তুই কারখানা, আমি যে কারখানায় কাজ করতাম 5 বছর সার্ভিস দিয়েছি, সেটার নাম ছিল এ আসা মেটাল, আর পরবর্তীতে যে কারখানাটা করা হয়েছে সেটা নিউ আসা মেটাল, সেম হুবাহুব মাল, মানে ব্যাপক, এখনো নিউ আসা মেটালের ব্যাপক একটা মার্কেটিং আছে বিশাল আকারে। তো এখানে প্রায় 1.5 বছর কাজ করার ফলে বন্ধু থেকে খুব ভালো একটা জিনিস পাইছি, যে সে একটা সময়তে মানে তার কথা সে ফিরিয়ে নিছে, যে না আমি কথা বলিনি, কিন্তু আর একটা বন্ধুর সাথে সামনে রাখা যে কথা বলছি, যে মেয়ে এই এই কারখানা কেন করলেন ভাই? আমি কিছু জানি না, আমি কিনা আপনার গুছিয়ে দিয়ে তারপর আমি আমার কারখানা করবো। না ভাই, আর কারখানা কখনো করেন না, যে টাকা আছে এই টাকা দিয়ে জমি জমা করেন, যেহেতু আপনার জীবনে কিন্তু ভাই ক্ষতির কম নাই, এতগুলো গুলি খাইছেন, ও কিন্তু যে বলতে আসে সে কিন্তু আমার বন্ধু, সে ক্রাইম জোনের থেকে আমার কাছে, আমরা একসাথে ভালো হয়েছি, একসাথে ড্রাগস করছি, একসাথে ভাইলেন্স এর মধ্যে জড়িত ছিলাম। তো ওই প্রস্তাব রাখাতে যে ভাই 5 টাকা যদি লাভ হয় 2 টাকা আপনি লয়ে যান আর 3 টাকা আমার দিয়ে যান, অতটা কিনলে আবার এতগুলা টাকা লাগাইবেন, ভবিষ্যৎ দেন মিয়া, সন্তান হইব কয়েকদিন পরে। তো বন্ধু হইলে এমন বন্ধু যে ভালো সুযোগ সুবিধা এবং সুন্দর ভবিষ্যতের একটা ভালো প্ল্যানিং দেখানো। যখন একটা বছর খানিকের মতো পার হইল তখন আমি তার কাছে আমি বললাম যে ভাই কি অন টাকা লইলাম, তো বইয়ে যদি একটু হিসাব করতেন। কি হিসাব? মুহূর্তে চেঞ্জ হয়ে গেল, কি হিসাব ভাই? আপনার মনে কথা আসলো এরকম? আপনি মিয়া পাগল হয়ে গেছেন গা, বিড়াইতে ঘুমান তো পাগল হয়ে গেছেন গা, মানসিক সমস্যা হয়ে গেছে গা। আরো 2-3টা বন্ধু আছে এখানে, আমি কিন্তু তারে একটু ক্লোজ হয়ে ছোট করে কথা বলছি যাতে ও আর আমি বুঝি, আর এখানে ওরা আলাপ করতেছে। ঠিক আছে বললো, মানে আমার যে বন্ধুর সামনে রেখে আমার এই কথাগুলো বলছে ওই বন্ধুর কাছে আমি গেলাম। মিয়া রিপনের তো এই কথা কয়, হ্যাঁ হ্যাঁ এটা কোন কি আমার সামনে নয় কইল কোন তুমি কথা চেঞ্জ ও না, আমি সাক্ষী দুম, চিন্তা করেন না।
কি ছিল কথাটা আমরা একটু পরিষ্কার করতে চাই।
কন্ট্রাক্টটা ছিল যে 40-60, এখন আমি এখানে নিরুপায় এর জন্য।
40-60 মানে আপনি যে কাজ
40-60 ওর টোটালি ক্যাশ, আমার টোটালি কাজ।
ওকে, মানে যেটা লাভ হবে সেটা 40% আপনার, 60% ওর।
60% ওর।
ওকে, কতদিন কাজ করেছেন আপনি ওখানে?
2 কিস্তিতে আর কি কাজ করা হয়েছে।
কতদিন টোটাল?
2.5 বছর মতো।
2.5 বছর, 2.5 বছরে কোনো কিছু নেননি তার কাছ থেকে?
হ্যাঁ নেওয়া হয়েছে।
স্যালারি নিয়েছেন প্রতি মাসে?
হ্যাঁ, কখনো 1800, কখনো 2500, কখনো 3000, কখনো 1500, এরকম ভাবে নেওয়া হয়েছে। আবার কখনো কখনো আমিও তাকে অর্থনৈতিক ভাবে সাহায্য সহযোগিতা করছি।
ওকে, তারপর?
তো এখন বন্ধু এটা আলাদা মানুষ কোনো বিচার করবো এটা আমরা চাই না, তো আমরা বন্ধু মহলের মধ্যে সমাধান করি। এখন যে বন্ধু আমাকে বলছে যে মেয়ে আমার সামনে এই কথাগুলো বলছে আর রিপন আমি কুমো আমি সাক্ষী দেবো, ওই বন্ধু এখানে প্রেজেন্ট নাও ভাই, আমাকে বলতেছে যে আপনি কি কথা বলছেন আমি শুনি নেই ভাই। আমি ভাই আমি বিচার পাইছি ভাই, আমার বিচার লাগবো না।
ওই বন্ধু অস্বীকার গেল,
ওই বন্ধু অস্বীকার গেছে, কারণ বাংলাদেশ না শুধু ভাই সারা পৃথিবীর মধ্যে তেলালা মাথায় তেল দেয় ভাই, কারণ আমি আসলাম লোকাল, এখানে স্থানীয় না, আর যার সাপোর্টে কথা বলছে সে হলো স্থানীয়। এখন এটা হওয়াতে যাতে বন্ধু ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সকল বন্ধুর সামনে আমি একটা কমিটমেন্ট দিলাম যে আমি সামনে আগামী 3 মাস সময় দেব, নভেম্বর পর্যন্ত আমি আছি, অক্টোবর নভেম্বর এই 2 মাস, আগের মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস আমি তাকে সময় দেব। 3 মাস পর আপনি ব্যবসা বুঝা লইবেন, আর না লইলে আপনি সমস্ত কিছু বুঝালো না আমার, আমি সবকিছু সাদা করে দিয়ে যাবো, যেখানে যেখানে সমস্ত নলেজের যে আমার কিছু যা যা আছে যেখান থেকে যা যা কিছু করাই সব নাম্বার আপনাকে আমি দিয়ে দেবো, আপনারা করে নেবেন, আর এই 3 মাসের মধ্যে আমি আমারটা করব, কিন্তু আপনার কোনো ক্ষতি কইরা এমন কোনো কাজ করুন না আমি, এটা সকল বন্ধুর সামনে আমি কমিটমেন্ট করলাম। এখানে আলাদা কোনো অর্থনৈতিক ভ্যাকেন্সি নাই, বৌড়ে পটায় পুটায় আর কিছু টাকা পয়সা আনাইলাম, নিলাম কিছু গয়নাগাটি আর কি, বৌড়া ছিল পোলাটা, আমার ছেলে সন্তান খুঁজছে, আর ভবিষ্যতের লেগে আমি কিছু করতে চাই, তো হাতে সময় আছে খুব কম, যত বয়স হইব আমার শরীর তত হীন হয়ে যাবো।
আপনার শরীরের যে অবস্থা তাতে সেটাই আসলে বলার কথা। ওকে, আমরা একটু শর্ট করেই জানি, আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করা শুরু করলেন এবং সন্দেহটা প্রমাণ পেলেন, তারপরে সেটা কি হলো?
সেটা এই যে নিউ আসা মেটাল যে করতে গেলাম কারখানার থেকে বেরোয় আসার পর, এখন ওই বন্ধু আড্ডা প্রিয় হওয়াতে কারখানায় সময় দিতে পারে না, সে বিল আসতেছে, ডালাই করতে মাল আসতেছে, নিকিল করতে মাল আসতেছে, সবাই বেতন দিতেছি, খরচ দেখতেছি, বিক্রি কিনে লিখতেছি, ওইটা শেষ করতে গিয়া আমার কখনো রাত 1টা বাজছে, কখনো রাত 2-4টা বাজছে, এর আগে ভাই কারখানা তো বেরোতে পারিনি। তো এই যে একটা গ্যাপ, আসলে আমি আমার ওয়াইফকে যত দূর পারছি বুঝে সেই অতীতের যে চিন্তাধারা ছিল সেখান থেকে সে বেরোয় আসছে, আসার পর নতুন করে আবার সমস্যা মধ্যে জড়াইছে।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেলাম। আমরা নতুন করে সমস্যা এবং বর্তমান জীবনে চলে আসব জহুরুলের, এবং কি সেই জীবন, সেই জীবন শান্তিপূর্ণ কিনা, শান্তিপূর্ণ হলে বিবেকের তাড়নাবোধ থেকে কেনই বা সেখানে আসবে লাখো মানুষের সামনে স্বীকার করতে, সে কি ভুল করেছিল, কেন করেছিল এবং তার প্রায়শ্চিত্ত কেটে স্বীকার করতে। আমরা ফিরে আসছি মাত্র কিছুক্ষণের মধ্যেই, রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও হ্যালো বলব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়, আর আমাদের অতিথিকে দেখার জন্য হোক বা তাকে কোনো কোয়ারি করার জন্য হোক, তাকে কোনো প্রশ্ন করার জন্য হোক, যে কোনো কিছুর জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আরেকটি বিষয় বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে, এই অর্থে আপনি স্বীকার করতে চান যে আপনার মতো করে ভুল এই সোসাইটি তার কেউ না করুক, তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, দুই চাপার পরে আপনাকে যাহা বলিব সত্য বলিবতে ফোন কল রেকর্ড করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, আর আপনার রেকর্ড শুনে যদি আপনার কথাগুলো প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছে কাছি সুন্দর আগামীটা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, গানের ছন্দে নাচবে, মনে রেখো টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে,
রয়্যাল টাইগার। Charge yourself.
Amra shobai achi jiboner kache kachi sundor agami ta ta gorbe, mone rekho tiger, royal tiger chitbe, ganer chonde nasbe, mone rekho tiger chitbe, mone rekho tiger, royal tiger chitbe,
charge yourself.
Amra shobai achi jiboner kache kachi sundor agami ta ta gorbe, mone rekho tiger, royal tiger chitbe, ganer chonde nasbe, mone rekho tiger chitbe, mone rekho tiger, royal tiger chitbe, mone rekho
charge yourself.
Royal Tiger Drink presents jaha bolibo shobdo bolibo, recharge yourself.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। জহুরুল রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, আজকে লাখো মানুষের সামনে স্বীকার করছেন। আমরা তার প্রাশ্চিত্য পর্বে ঢুকে যাব, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সামনে দাঁড়াতে চান, এই অর্থে যে আপনার মতো করে অপরাধ এবং আপনার মতো করে ভুল এই সমাজের কেউ কখনো না করুক, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের এখানে। এবং আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এবং অনুষ্ঠানের শেষের দিকে এসে আপনাদের সবাইকে বলছি, আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার রাত 11:20 ডর নামে, ভয়টাকে যারা উপভোগ করেন তাদের জন্য এই অনুষ্ঠান। আমি আরজি কিবরিয়া থাকছি সেখানে। আবারও বলছি, বৃহস্পতিবার রাত 11:20 বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা সেই অনুষ্ঠানটি ধারণ করে আপনাদের জন্য প্রচার করি রাত 11:20। এবং এটি একটি সপ্তাহব্যাপী প্রক্রিয়া এবং এই অনুষ্ঠানের মূল জায়গাটিতে কাজ করে হচ্ছে সুমন ও রেহান। এখানেও রয়েছে বিশাল একটি টিম। আশা করছি যে অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন এবং এই নতুন অনুষ্ঠানকে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন। আমরা ফিরতে চাই আবারও জহুরুলের কাছে এবং জহুরুল যে জায়গাটিতে ছিল সেখান থেকেই আমি তাকে প্রশ্নটা করতে চাই যে আপনি যেখানে ছিলেন আলটিমেটলি যে আসা মেটাল বা আপনার নিজের জায়গাটি থেকে ছেলের জন্য কিছু একটা করা, কারণ যত বেশি বয়স বাড়বে আপনার তত বেশি আপনার শরীরের ক্ষমতা কমে যাবে। যদিও রাইট নাও আপনি 34 এর মতো কিন্তু আপনার শরীরের ক্ষমতা খুব কম, বিকজ আপনার শরীরে 8টি গুলি লেগেছিল একসময় এবং সেই গুলির ক্ষতগুলো আপনি একটু আগে আপনি আমাদেরকে দেখিয়েছেন। তারপর
তো সেখানে পারিবারিক ভাবে যে সময়টা আমার দেওয়ার দরকার ছিল এই কোম্পানিকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য যে পরিশ্রম করতে হইতাছে, সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফকে সেরকম সময় দিতে পারিনি। সেটা আমার দোষ ছিল যে আমি সময় বের করতে পারিনি। এখন আমি সময় দিতে পারি নাই কিন্তু সে কিন্তু এই জিনিসটা ফিল করে নেই যে আমাকে সময় দিতে পারেনি, আমি সময় তাকে দিই, সে আমাকে সময় দেয়নি। আমি যখন সময়গুলো পাইছি তখন অনেক লেট হয়ে গেছে, অনেক দূরে চলে এসেছি। আমি এই জিনিসটাই খালি নিজেরে বুঝতে পারি না।
আপনি একটু এক্সপ্লেইন করবেন, আপনি যেটা বলছেন যে সেটা একদম ইভালুয়েটিভ একটা বর্ণনা, কি করতেন মানে রাত একটাই ফিরতেন এটা বুঝতাম, এই সময়টাতে আপনার ওয়াইফের কি সমস্যা ছিল?
ওয়াইফের সমস্যা ছিল যে ও একটা বিকট ধরনের আচরণ করতো, অনেক বাজে কয়টা, এত যে কাজ করো একা কই, তোমার তো অভাবই থাকে, এই টানতে পারতো না, ওই টানতে পারতো না। হ্যাঁ, আমি আমার ওয়াইফ থেকে অনেক কিছু লুকাই গেছি, সেটা আমার ভবিষ্যতের স্বার্থে, কারণ আমি মানুষের চাহিদা স্বরূপ যে কিছু একটা দিক আছে সেটা আমি খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারি।
কি লুকিয়েছিলেন আপনি ওয়াইফের কাছ থেকে?
আমি অনেক অর্থনৈতিক যে সমৃদ্ধির যে দিকগুলো আছে উপার্জন করতেছি,
হ্যাঁ
আমি লুকাই।
কি করতেন আপনি, টাকাটা কোথায় রাখতেন?
এটা আমি স্টকে রাখতাম
আলাদা ভাবে। আপনার ব্যাংকে আলাদা কোন ডিপোজিট ছিল যেটা আপনার ওয়াইফ জানতো না?
সে সময় আমার প্রাইভেট একটা কারেন্ট অ্যাকাউন্ট আমি করছি।
ওকে, আপনি একটু আমাদেরকে বলবেন এস্টিমেশনটা কত ছিল, লাইক আপনার ব্যাংকে তখন কত টাকা জমা ছিল যে আপনার ওয়াইফ সেটা জানতো না?
অল্প টাকা ছিল।
আচ্ছা, কিন্তু তারপরে সেটা আপনার ওয়াইফ জানতো না?
না।
কেন জানতো না?
জানতো না মানে আমার মানি ব্যাগে যদি 1,000 টাকা দেখতো তাহলে আমার এটা লাগবে ওইটা লাগবে, মানে যে টাকা আছে তার চেয়ে বেশি
সাবধান করে বসতো।
হ্যাঁ,
ওকে।
তো এই জন্য আমি এই একটা ব্যবস্থা যে
আপনি গোপনে সেটাকে সেট করেছেন। ওকে, তারপর
আমি এটা পাই না এটা পাই না এইরকম ঝুটঝামেলার থেকে বেরোর জন্য যে এত কথা ভাল লাগে না, ভাত বাড়ি দিকে বুঝিয়ে দিলে দিতে পারো, আর না দিতে বলে হয়ে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, এইগুলো আমার আচরণ। ওর আচরণ থেকে আমি এটা আশা রাখি না, আমি আশা রাখছি আমি সারাদিন খাটাখাটনি করার পর যে বাসায় আসছি আমাকে জিজ্ঞেস করা হোক যে আমার মন মানসিক কেমন, শরীর এখন কেমন লাগছে।
কিন্তু সে আচরণটা ছিল উল্টো আচরণ।
উল্টো আচরণ।
ওকে,
তো এইরকম হিতে বিপরীত হওয়াতে আমার মানসিকতার মধ্যে এরকম আবর্জনা প্রবেশ করছে এবং ওর থেকে আমি দূরত্বের মধ্যে এসে বসছি। যখন নতুন সম্পর্কের মধ্যে জড়াইছে, যখন এটা আমি অনুমান করতে পারলাম, তো সেই সময় একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল।
নতুন সম্পর্কে মানে
সম্পর্ক বলতে
এক ধরনের অ্যাডাল্টারি সম্পর্ক, লাইক পরকিয়া?
হ্যাঁ অবশ্যই, ওই বাড়িতেই।
আপনাদের বাড়িতেই সেটা?
হ্যাঁ, ওই বাড়িতে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে আমরা 2টা ভাড়িটা, আর ওই পাশে থাকতেছে আপনার বাড়িওয়ালার ছেলের বউ, আর এই পাশে থাকছে বাড়িওয়ালার।
ওকে,
সেই জন্য আমার ছেলে খুব ছোট, তা আমি তার কোলে নিয়ে ছাদে গেছি। বৃষ্টির একটা ভাব, প্রচন্ড আকার বাতাস ছুটছে, তো নিচে নেমে এসেছি। তো নিচে নেমে আসলাম, ওদিকে উঠতেছে, কই যাও, ওই যে একটা খাতা দিছি না, খাতাটা বৃষ্টি এসেছে, বলি যে কারেন্ট নেই না। এখন আমার যে অনুমান, আমি যে একটা অনুমান শক্তি আমার সৃষ্টি করতে আমার
আপনার একটা সন্দেহ হয়েছে আর কি, তাই তো? হ্যাঁ বলেন। তারপর
ও যখন খাতাটা আনতে গেছে, খাতা আনার পর আরো বিকট ধরনের বাতাস আপনি ছুটতে থাকলো, তো আমার খাটের পাশেই জানলা ছিল, ছেলে আমার কিন্তু হাতে ধরা, তো আমি বলি চার্জ লাইটটা জ্বালাও, জ্বালাইছে, খাটে উঠা জানলা আগে লাগাও। ও আমাকে মানে কথা বলতেছে যে কারেন্ট গেছে কা, পানি শেষ হয়ে যাবো, পানি ভরতে হইব। আমার এখানে প্রশ্ন দাঁড়াইতেছে যে জানলাটা লাগাইতে তোমার আধা ঘন্টা সময় লাগবো না, তুমি আর যে বড় ট্যাঙ্কি, ট্যাঙ্কির পানি শেষ হতে লাগবে 2 ঘন্টা, আবার কারণ নাইয়া পড়বো। তো ও পানি ভরতেই ছুটলো, তো তখন আমি একটা নোকিয়া সেট ব্যবহার করতাম, ছোট নোকিয়া সেট, টর্চ লাইট জ্বলে, একটা টিভি তার কি জ্বলে গেতে, তো যার সাথে ওর পরকে চলতেছে সেও কিন্তু বিবাহিত, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। তো এই লোক অন্ধকারের মধ্যে যে প্রবেশ করছে সেটা কিন্তু আমি দেখিনি। কখন ঢুকছে, কারণ সামনের গেটটা যদি না খুলে দেয় তাহলে পুরো বাড়ি অন্ধকার, পুরো কেউ কাউকে দেখা যায় না, এরকম অন্ধকার। তো গেট খুলে দিছে, ওই পাশে অন্ধকার আপনার যেখানে পানির ব্যবস্থা আছে, যেখানে আপনার রান্না বাড়া করা হয়, ওই পাশে যখন আমি গেলাম, যাওয়ার পর আমি যে টর্চটা মারছি, মারার পর দেখলাম যে ওই লোক এইভাবে রয়েছে আর আমার ওয়াইফ সেখানে বসে রয়েছে
অন্ধকারের মধ্যে।
এখন আমি দেখা, এই যে আমি টর্চটা মারা দেখলাম, দেখার পর তাকে আমি কিছুই বলিনি, আমি ঘুরে বসে আমি ওর কিছু বলার আগে ও আমার বলতেছে যে কি মূল্য কব, মানে এমন একটা ড্রামা সৃষ্টি করলো, সে নাটক করলো যে আমি কিছুই বুঝুম না।
মানে বুঝলাম না সে কি বোঝাতে চাচ্ছিল আপনাকে,
যে কি মূল্য দেহ ওই যে হন্দা আর দুইবার গেত আছে, আওজ উজ দিব না, একটা মেয়ে ছেলে যদি হন্দা বহা থাকে তো হয়তো উচ্চ কণ্ঠে বলবো এটি কি চান আপনি হন্দা যান, আর আপনি হিন্দা আর দুইবার এসেছেন গেছে, সামনে তো বাথরুম আছে, প্রশ্ন থাকবে এটা, আপনি আমার সামনে আমি দেখছি দেখে আপনি সাফাই গেতেছেন, আপনাকে ভালো প্রমাণিত করার চেষ্টা করতেছেন, সেটা কোনো ভালো দাঁড়ায় না। একটা প্রতিবাদী করলাম, তুমি যদি কোনো পাপ করে থাকো তোমার পাপ তোমারই খাইব, আমারে না, আর ওই বাসা চেঞ্জ করে ভালো লাগে। মায়েরা কইলাম, মায়েরা কিন্তু এত কিছু ভেঙে কই নিয়ে না, কারণ আমার বউর যা জানছে আমি জানি, আজকে হয়তো বাংলাদেশের সকল মানুষ জানতেছে, বই বিশ্বের অনেক মানুষ জানতেছে, কিন্তু পরিস্থিতি ওরকম করছে, বাসা চেঞ্জ করলাম, অন্য বাসায় আসলাম, অন্য বাসায় আসার পর প্রায় চার মাস খুব ভালো একটা অ্যাঙ্গেলে চলছে। চলার পর অবিবাহিত একটা ছেলে ছিল, তো আমার যে বড় বোন আছে সেই বড় বোনের মেয়ে আর ও একসাথে দাঁড়াইলে মানে একই বয়স লাগে, কিন্তু আমার ওয়াইফ কিন্তু তার থেকে অনেক সিনিয়র, মানে তারা হাইটে একই সমান। আমার ভাগ্নিকের কাছে বলতো যে ধরো খুব ভালো লাগে, আর তোমার মামা কেমন জানো, তো মামা লাগে রিস্কাতে বেরোলে আমার সরম লাগে, চাপা চুপা ভেঙে গেছে গা, দিনটা যে পরিশ্রম করতেছি কাল লেগা, আমাকে আলাদা একটা বউ আছে, আলাদা একটা বাচ্চা আছে, আমার মা কি বিছনায় পড়ে রয়েছে না, আমার বাবা হাসপাতালে বসে রয়েছে, মা আর কোনো খরচ নেই, যা করছি তো বলি গা, কিন্তু বুঝতে চেষ্টা করছ না। যখন বাগনা আমার একটা কথা কইছে যে মামা তুমি একটু ঠিক পাড়ো, এই যে চারটা সাড়ে চারটা বাজে পাঁচটা বাজে খাইতে হবো, সকালে কি পাগন খানি আর চা খাও, এটি কি খাও, ভালো জিনিস খাও, স্বাস্থ্যবান হও, কিন্তু ইঙ্গিত কি করতেছে আমার এটা পুরুষের কয় না, যে আমি আমার স্ত্রীর চোখে সৌন্দর্য নাই, অন্য পুরুষের ভালো লাগে।
আপনাকে কিছু কোশ্চেন করি আমি, সেটা হচ্ছে আপনার স্ত্রীর জায়গা থেকে হয়তো বা দেখলে এগুলোর কোন লজিক হয়তো বা খুঁজে পাওয়া যাবে। একটা জিনিস তো স্বীকার করেন যে কখনোই এক হাতে তালি বাজে না, হ্যাঁ ধরে নিলাম আপনি যা বলছেন সবই সত্য, তারপরও আপনার স্ত্রীর নিশ্চয়ই একটা বলার জায়গা থাকে, আপনি হাজব্যান্ড হিসেবে যেটা এক্সপেক্ট করেন আপনার স্ত্রীর কাছ থেকে দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু, অবশ্যই একজন কায়িক পরিশ্রমী একজন স্বামী সারা দিন রাত কাজ করে যখন বাসায় ফিরবে সেটাই প্রত্যাশা করে তার ওয়াইফের কাছ থেকে একটু আদর যত্ন, একটু বিশেষ কেয়ার, এবং এই অর্থে যে সারাদিন আপনি পরিশ্রম করেছেন তার একটা বিশেষ অ্যাটেনশন আপনার দিকে থাকবে, যে আহা আমার প্রিয় মানুষটা এত পরিশ্রম করে বাসায় ফিরেছে, সেই অ্যাটেনশনটা তার ছিল না, বরং উল্টো ঝাড়ি ছিল, এত কাজ কেন করো, যেটা খুবই কষ্টের জায়গা। কিন্তু একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রীর প্রতি যে দায়িত্ব পালন করা শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে আপনি কি মনে হয় আপনি হান্ড্রেডে হান্ড্রেড ছিলেন?
এই দিকগুলো হারাইছে তার কিছু অচেতন দিক নির্দেশনা,
যেহেতু আপনি অনেকদিন ড্রাগ নিয়েছেন টু বি অনেস্ট, সুতরাং ড্রাগের জায়গা থেকে আপনার কিছু হলেও পুরুষত্বের জায়গাটাতে একটু সমস্যা হওয়ার কথা, এক। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার যে গুলির চিহ্ন আমাদের দর্শকরা এখন দেখতে পাচ্ছে সেগুলো যদি কোন রকম ভাবে আপনার শরীরের কোন বিশেষ পার্টসকে ক্ষতিগ্রস্ত থাকে সেখানেও সমস্যা হওয়ার কথা, এই জাতীয় কোন সমস্যা কি আপনার ছিল?
না, আমার শারীরিক কোন সমস্যা নেই, আর আমার ওয়াইফ কখনো আমাকে এই ধরনের কোন কমপ্লেন দেয়নি, আমাকে আজ পর্যন্ত আমি পাইনি। মানসিক সমস্যা থাকতে পারে,
মানসিক সমস্যা ছিল,
মানসিক সমস্যা ছিল যে আমাকে বুঝতে পারতেছে না, আর আমি যেগুলো দেখতেছি।
আপনি আপনার ওয়াইফের গায়ে কখনো হাত তুলেছেন?
হ্যাঁ অবশ্যই তুলছি।
আপনার ওয়াইফ কখনো আপনার গায়ে হাত তুলেছে?
না।
আপনার সন্তানের সামনে আপনারা কখনো মারামারি করেছেন?
আমি সন্তানের সামনে এমনি গালিগালাজ করছি, আর যখন দিশাহারা হয়ে গেছি, যখন আমি বুঝতেছি যে এখানে মার দিতে হইব, তখন
এই মার দেওয়ার ব্যাপারটা আপনাদের জীবনে কতবার ঘটেছে?
তিন থেকে চারবার।
কত বছরের সংসার জীবন?
পাঁচ বছর ছ বছর আমরা যাব।
এই যে ঘটনাটা ঘটলো আপনি যেটা দেখলেন যে এরকম একটা ঘটনা অন্ধকারের মধ্যে আপনি যেটাকে বলছেন পরকীয়া সম্পর্ক, তারপরে আপনি আপনার ওয়াইফের সাথে মানিয়ে নিয়েছিলেন কিভাবে? মানে স্বাভাবিক হয়ে গিয়েছিল
না স্বাভাবিক? এখানেই মানসিকতার যে একটা গ্যাপ,
জি,
আর তার প্রতি একটা কেয়ারলেস হওয়া, এখান থেকেই শুরু।
প্রেজেন্ট লাইফের দিকে আসি, একেবারে বর্তমান জীবন কিভাবে কাটে আপনাদের?
এখন এখানে মাঝখানে আর একটা সমস্যা গেছে, হঠাৎ করে আসলো এখানে আমাদের বাড়ির বাসার পানির সমস্যা, ১৬ রমজান এখান থেকে চলে গেল, মানে সমস্যা যেহেতু বাচ্চা ছোট হিসেবে ওই বাসাকে কয়েকদিন থেকে আহ ঈদ নেলে হিন্দা করলাম, আমার মায়ের ভাষ্য, বাড়ালির ভাষ্য, আরো অনেকের ভাষ্য। তো গেছে যাওয়ার পর এখানে যে ধরনের এই বাসায় আমি বাসা চেঞ্জ করার পর এখানে যা ঘটছে সেগুলোর জন্য আমি তাকে একটা সতর্কবাণী দিয়েছিলাম যে এটা তোমার আমার মধ্যে থাকবে, সেকেন্ড পার্সন যাতে না জানে। তো সেখানে বিষয়টা ঘটছে যে কিন্তু দুপুরে আমি ভাত খেতেছি, তো ওই ছেলেটা আর্মির ছেলেটা এখানে কিন্তু কল আছে অলরেডি, ঠিক আছে, আমাদের বাসার এখানে কল একটু ঘেরা দেয়া, এপাশে হলো আপনার পাকের ঘর, তারপর গোসলখানা, তারপর হলো বাথরুম। এখন এখানে কল থাকা অবস্থায় এখানে আপনার পানি যাওয়ার কোন প্রয়োজন নাই, আপনি গেটের বাইরে দ্বারা আপনি পানি চেতেছেন, ঠিক আছে, পানি দেওয়া আর নেওয়ার ভঙ্গিটা আমি আমার যে দুই চোখ দেখছে সেটা খুবই অশ্লীল। আমি যদি আপনাকে এটা দিই তাহলে আপনি এটি ধরবেন, আমার হাত ধরবেন না। একটা পরপুরুষ যদি একটা বিবাহিত মেয়ের হাত ধরে সেটা অবশ্যই কিছু বলার আছে। আমি করলাম কি এখান থেকে কোন মতো আমার হাতে কিন্তু কালি আছে, আমি কিন্তু ওয়ার্কশপে কাজ করে এর চেয়ে বেশি কালি ছিল, টুইলা জোরে পানি দিয়ে ধুইয়া বললাম ভাত খেলাম, ভাত খাইতেও পারিনি। কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো কমপ্লেন আমি তার কাছে দিছি, তোমার এইভাবে ঘোরা এইভাবে চলা এটা আমার কাছে ভালো লাগতেছে না, তুমি এরকম ভাবে চলো না। আর আমাদের মধ্যে একটা কম্প্রোমাইজ আছে এই যে আমার যা ভালো না লাগে আমি আপনাকে জানাতে পারবো যে আমার কিন্তু এগুলো ভালো লাগে না, আমার এইগুলো ভালো লাগে, পছন্দ অপছন্দ গুলো আপনাকে জানিয়ে দেওয়া যাতে আপনার মধ্যে ভুল সাথে সাথে না হয় বা পরবর্তীতে না হয় যে আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না। তো সেই সতর্ক করার পরেও যদি এই ধরনের ভুলভ্রান্তি গুলো ঘটে তো আমি তিন দিন পর্যন্ত অপেক্ষা করলাম যে সে আমার কাছে বলে কিনা ইচ্ছুক হবে যে আমি স্বামী হিসাবে কোনো দায়িত্বের মধ্যে আছি কি না, কিছু বলবো না। তো দুধ খেলে না, আচ্ছা ঠিক আছে তুমি বহ আমি দুধ ঢেলে দিতেছি, তোমার একটা কথা কই আমি কে দুইটা বোন আছে না থাকে যার বিয়ে হয়নি, আমার আটটা ধরতে মন চায়, কেলে ওর আদরবা তুমি আদরলে আমার দেবো, ওর আদরলে তোমার পাপই, সে হাদিস কোরআন বুঝাতে পারে, তার হাত যদি অন্য পুরুষ ধরে সেটা আমাকে বলার মতো কোনো কিছু নাই, সেটা আমি শুধু পাথরের মূর্তির মতো দেখতে পারি। সেই যে ষোলো রমজানে তার বাসায় গেছে, বাসায় যাওয়ার পর তাকে যাতে আমি ভবিষ্যতে কিছু না করতে পারি তার ফ্যামিলির কাছে এগুলো বলে দিছি।
ওহো ফেরি স্যার, আমি এবার একটু একটু আপনাকে কিছু কোশ্চেন করি। আপনি যখন আপনার স্ত্রীকে এই অবস্থায় দেখতেন, তারপর আপনি যখন দোকানে কাজ করতেন, আপনি কাজে কনসেন্ট্রেট করতে পারতেন?
তখন আমার কাজের খুবই মন মানসিকতা খারাপ থাকতো এবং আমার বিজনেস ডিলটা আমি করতে পারতাম না। একটা পার্টি গেছে যে ভাই পাঁচটা টাকা কম রাখেন, হ্যাঁ বেটা পাঁচটা একই কম রাখুন, মানে একটা খারাপ কথা বের করে ফেলেছি। কিন্তু আমার মানসিকতা কিন্তু আমার ব্রেন টর্চার হইতেছে।
আপনার ছেলেটা কোথায় এখন?
ছেলেটা আমার ওয়াইফের কাছে আছে,
ওই সবচেয়ে বেশি সাফারার।
এর মাঝখানে তো এই রমজানের মধ্যে এইটা ঘটাইলো, ঘটনার পর আমি ওর বাসায় গেছি, আমার সাথে কেউ কথা বলে না। কি সে ওর মা আমার এই পাকের ঘর থেকে বেড়ে বলতেছে কি কথা কইব, আমার মাইয়া এটা করে ওইটা করে, করে দেখি তো কয় চোরে চুরি করবো, চোরে চোর কওয়া যাবো না, এটা কোন ধরনের, আচ্ছা ঠিক আছে যাও, মানে এক ধরনের অবলিত অপমান করে আমার ঘর থেকে বের করে নিয়ে আমি বের হয়ে গেলাম। আয়সা বললাম যে তুই যখন তোর মায়ের কাছে কুইতে পারছো তা আমিও আমার মায়ের কাছে কুম, আমার অপমান করলি গে, কারণ আমাদের মধ্যে রিজার্ভ আসলো ব্যাপার, সেফ তুমি আর আমি। এখানে যখন তোমার তুমি তোমার মা বাবার জানো, আমার মা বাবার আমি জানাই, জানানোর পর ঈদের সময় আমি আমার ছেলেকে নিয়েছি। তো ওর প্রতি যে খারাপ বাগাগুলো আছে ভাই, যে সন্দেহ প্রবণতার কাজগুলো করছে এবং আমার নিজ চোখে যেগুলো দেখছি সেগুলোর কারণে তার প্রতি একটা ঘৃণা এসে পড়ছে আমার, আমার ছেলের আমি দিব না, হিন্দি থাকবো। এটা হলো রমজানের দ্বিতীয় দিন, ওয়াইসে ঘুমের ছেলেটা নিয়ে নিছে ভাই, পোলা তো ভাই চিখের দৌড়ছে, কিল আমার পোলারে আমার কোলেতে ছড়ায় রাখছে, আমি সারাটা রাত ঘুমাইয়া পারিনি, কাউ মাউ করে উঠলো ভাই, পোলারে লুইতে গিয়া যে সময় আমার হাত ধাক্কা দিছে ভাই, তখন আমি এইভাবে করছি না, নাকটা হাত লেগে গেছে, ইচ্ছাকৃত ভাবে না, সতর্ক না থাকার কারণে জিনিসটা হয়ে গেছে, এখান থেকে ব্লাড বের হয়ে গেছে, ব্লিডিং হয়েছে। তো সেই অবস্থায় সে তাৎক্ষণিক আপনার বংশল থানায় গেছে, বংশল থানার থেকে এক এসআই নিয়ে আসছে আমাকে অ্যারেস্ট করে দেওয়ার জন্য। তো সেখানে মামলা হয়নি, আমার দুটো ভাই এবং এলাকার যারা রাজনৈতিক ভাবে প্রভাবিত ব্যক্তি তাদের প্রভাবে এই মামলাটা হয়নি। মানে আমি দেখছি যে দেখো আমি কিন্তু এমন অপরাধ করিনি যে তুমি আমার বাসায় পুলিশ লয়ে এলা, আমি এমন অপরাধ করিনি, আমার ক্রাইম জগতে আমার পুলিশ ধরতে পারে নাই, তুমি আমার বাড়িতে পুলিশ লয়ে এলা, এটা সম্ভব? এই যে সুব্রত গেল ভাই, সুব্রতের মার্কেটিং করলো, মার্কেটিং করার আগে দিয়ে আবার আর একটা ঘটনা ছুটে গেছে ভাই, ওর বাসায় ওই যে পুলিশ লয়ে যে আমার বাসায় আসছে, আসার পর আমার লগে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন, কোরবানি দিয়ে আমার থেকে কাপড় চুপড় নিল, ছেলে আর ওর যাক লইছ, তুই স্ত্রী হিসেবে পাপ্পু নিছ, চিল হিসেবে পয়েন্ট নিছো। আমার লগে যদি সংসার করতে হয় তাহলে আমারে এখানে গড় নিতে হইবে। কোন জায়গায়? এখানে এই কাজের ভিতরে।
হ্যাঁ ঠিক আছে নিম, এখানে এই পুলিশের একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে আমি ঘরটা খালি পাইছি, ঘরটা আমার কাছে ভালো লাগছে, আমি ঘরটা নিব। ঠিক আছে তুমি দেখবো না, আমি কিনা তোমার পছন্দ হলে আমার পছন্দ। আমি অনেক কিছু মাথার থেকে ধরে ফেলাই দিছি, মানে দুই তিন মাসের গ্যাপে চিন্তা করে দেখলাম মানুষের মধ্যে সমস্যা থাকতেই পারে। আমি যদি আমার অতীত জীবন গুলো চিন্তা করি, অনেকগুলো রাত কাটাইছি আমি আবাসিক হোটেলে, বিভিন্ন ধরনের আমার কলগালের সাথে পরিচয় ছিল, একটা নর্তকীর সাথে পরিচয় ছিল, সেটা আমার অতীত জীবনে, সেটি হয়তো একটা প্রাচিত্য হয়তো আমার স্ত্রীতে আমি পাইতেছি, এটা অনেক সময় ফিল করার পর।
ওকে ওকে ঠিক আছে জহুরুল ভাই, আমি সবই বুঝতে পেরেছি আপনার জীবনে যে ব্যাপারগুলো আপনি আজকে স্বীকার করলেন, এবং বর্তমানে যে আপনি খুবই অসুখী একজন মানুষ সৎপথে থাকার পরেও সেটাও আপনি স্বীকার করলেন, নিজের ঘরের মধ্যে আপনার কোনো শান্তি নেই। কি চান আপনি এই বর্তমান সময়ে? আপনার চাওয়ার জায়গাটা কি? আপনি কি দেখেন আপনার জীবনে সুখী হওয়ার জন্য কি দরকার?
আমার একটা কষ্ট আছে, কষ্ট হলো এটাই ভাই যে আমার ওই যে পুলিশ লাগছিল না ভাই, ওখানে মামলা হয়নি, থানায় কোর্টে মামলা করছে, সেটা চার চারবার ওয়ারেন্ট করছে, ওয়ারেন্ট করানোর পর আমার এই রমজানের আগে মানে সুব্রতের পরে দিয়া 18 তারিখে আমার অ্যারেস্ট করে দিচ্ছে। আমি ভাত খেতে গেছি, সেখানে বলতেছে যে ওরা ভাত খেতে দিন না, ভাতের থেকে অ্যারেস্ট করে নিয়ে যান, এইভাবে সে অর্ডার করতেছে পুলিশ। সেখানে আমার একটা খারাপ লাগার বিষয়, আমি 26 দিন কারা ভোগের পর বাস্তবতা আসলাম ভাই পূর্ণ রমজানে। ও আমাকে জান্নাতের দিন মেসেজ পাঠাইছে, ঈদ মোবারক, আরো অনেক কিছু আই লাভ ইউ টু লিখছে, যে নাম্বারটা পরিচিত মনে হয় না, ফোন ধরার দরকার নেই, আই লাভ ইউ আমার জীবন থেকে চলে গেছে, এটা নতুন করে জাগ্রত করার দরকার নেই।
এখন আপনি কি চান, আপনি কি চিন্তা করেন, একজন সুখী মানুষ হওয়ার জন্য আপনার কি দরকার?
আমি একজন সুখী মানুষ হওয়ার জন্য প্রথমত আমাকে নিজেকে সুস্থ করা দরকার।
কি সুস্থ, সেটা মেন্টাল অর ফিজিক্যাল?
মেন্টালি একটা টর্চার আছি আমি, কিন্তু
আপনি এখনো ড্রাগ নেন? এখন ড্রাগ নেন?
আমি ইদানিং শুরু করছি।
কি নিচ্ছেন আপনি এখন?
প্রথম আর কি আমি অ্যালকোহল দিয়ে শুরু করি।
আপনার সেটা কথা বলে আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম আপনি এখনো মানে এখন ড্রিঙ্ক করেন, তাই তো?
ড্রিঙ্ক করছি, তার কিছুদিন আবার আমি গাঁজা টাজা খাই, এখন অনবরত আমি ইয়াবা ট্যাবলেট খেতে পারছি।
মানে অনবরত আপনি ইয়াবা নিচ্ছেন? ওকে, মানে আপনি আবার সেই ড্রাগের মধ্যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছেন। সো দিস ইজ ইওর আলটিমেট লাইফ, আপনি এই জীবনটা তো কখনোই চিন্তা করেন না, এবং আজকে এই জীবনে থেকে আপনি লাখো মানুষের সামনে নিজেকে কনফেস করলেন, কেন করলেন, কেন, কি কারণে আপনি আজকে মানুষজনকে এই কথাগুলো বলতে আসলেন?
আমার কিছু ভুল ছিল যেটা আমি দেখতে পারি বা বুঝতে পারি, আমার যে জায়গাটা স্ত্রীর সময় দেওয়া দরকার ছিল সেটা আমি দিতে পারিনি, আমার অতীতের যে অপরাধগুলো হয়েছে, যে মানসিকতায় আমি কর্কট মানসিকতার মধ্যে আমি চলে গেছি, যেখান থেকে ভালো কিছু মানুষকে দেওয়া যায় না, সেই অবস্থা থেকে আর কি নিজেকে পরিত্রাণ করার জন্য আজকে এখানে আসা।
আর আপনি লোকজনকে কেন এই কথাগুলো বলতে চাচ্ছেন?
আসলে মানুষ মানুষের জন্য, আমি যখন ড্রাগ অ্যাডিক্ট ছিলাম আমি কারো মাধ্যম হয়েই আমি সুস্থ জীবনযাপন আর কি মধ্যে আসতে পারছি, তো আমার ফুলের যে দিকগুলো আছে যারা আজকে শ্রোতা আছে তারা শুনে হয়তো কিছু হলেও উপকার পাইতে পারে, বা আমার জীবনের মতো যাতে তারা কোনো ভুল না করে এবং পুরোপুরি ভাবে একটা মানুষকে না জেনে যাতে লাইফ পার্টনার না করে।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের জহুরুলের জীবনের যাহা বলিব সত্য বলিব। আপনারা এতক্ষণ শুনছিলেন এবং এখনো শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবং এ পর্যায়ে আমরা আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার শরণাপন্ন হচ্ছি। তিনি তো শুনলেন এবং তার কি বলার আছে এই মুহূর্তে? তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আমার মনে হয় আপনার জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আপনার জন্য, আপনার কি বলার আছে, এবং একই সাথে আপনি ইন জেনারেল কি মেসেজ দিতে চান যারা এই অবস্থার মধ্যে রয়েছে কিংবা যারা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায়? আপনার কাছ থেকে সব মিলিয়ে শুনতে চাই।
আমি জেনারেল কাহিনীটা শুনলাম, অন্য 8-10টা অপরাধীদের জীবন কাহিনী অনেকটাই একই রকম। আমি কয়েকবারই কথাগুলি বলার চেষ্টা করেছি যে যারা অপরাধ জগতে চলে আসে, যারা ক্রিমিনাল হয়ে যায় পরবর্তী জীবনে, তারা পরবর্তী তাদের কিছু বৈশিষ্ট্য থাকে, ছোটকাল থেকে আচরণ সমস্যা যাতে কন্ডাক্ট ডিজর্ডার, সেই ধরনের সমস্যা ভুগতে থাকে, এবং এই কন্ডাক্ট ডিজর্ডার বা ছেলে মেয়ে বা কিছু কিছু পরবর্তী পর্যায়ে যখন আরো অ্যাডাল্ট হয় তখন তারা এন্টি সোশ্যাল বা যেটা আমরা সাইকোপ্যাথ ধরনের পার্সোনালিটি বলি ব্যক্তিকে, সেই ধরনের ছেলে হয়ে আসে। জেলে খেতে পাইছিল সে সিগারেট খাওয়া শুরু করেছে, তারপরে এমনকি তার বয়স যখন 10 বছর বা 11 বছর তখনই সে সিগারেট নিয়ে জগা হওয়ার ফলে সে তার ক্ষতি আঘাত করেছে। এটা প্রমাণ হয় যে এটা অতি ছোটকাল থেকেই এই পন্ডাটিকেটা ছিল এবং এরা খুবই ডেঞ্জারাস প্রকৃতির এবং এরা খুবই ঝুঁকিপূর্ণ। এরা পরবর্তী পর্যায়ে সাইকোপ্যাথ বা এন্টিসোশাল পার্সোনালিটি হিসেবে তৈরি হয়ে আছে এবং তারা সব সমাজই এরাই কিন্তু সকল ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে। অর্থাৎ এটা আমাদের বুঝতে হবে যে আমরা যদি প্রথম থেকেই বুঝতে পারি যে এই ছেলের ভিতরে আচরণগত সমস্যা আছে বা কন্ডাক্টিভিটি আছে, তাহলে তাকে যদি তখন থেকেই শুধরানোর চেষ্টা করা হয় তাহলে পরবর্তী পর্যায়ে অপরাধী হওয়ার তাকে এটাকে প্রিভেন্ট করা যায় বা প্রতিরোধ করা যায়। এরপরে স্বাভাবিকভাবেই এই ধরনের লোকেরা যারা বর্তমানে যারা আচরণ সমস্যাগ্রস্ত থাকে বা যারা সোশ্যাল পার্সোনালিটি সমাজ যদি পার্সোনালিটির ব্যক্তিত্ব যারা থাকে তারা যেটা করে যে তাদের হাতে তাদের মাসল থাকে তাদের মানে মাস্তানিক যেটা আমরা বলি মাসল পাওয়ার দেখানো বা এলাকায় আধিপত্য তৈরি করা, এতে তারা খুবই উস্তাদি দেখাতে পারে। সেই কারণে আশেপাশের রাজনীতি আমাদের রাজনীতি যে কলুষিত হয়েছে সেটা একটা প্রমাণ যে রাজনীতি করতে গেলেই এরকম কিছু ক্যাডার দরকার পড়ে, এরকম কিছু অস্ত্র বা মাস্তান দরকার পড়ে, এদেরকে তখন ওই রাজনৈতিক লোকেরা তারা তাদেরকে সংগ্রহ করে নিয়ে যায় এবং এইভাবে সে রাজনীতি জড়িয়ে গেছিল। রাজনীতি জড়িয়ে গেলে তারও সুবিধা হয় এবং রাজনীতি যারা তাকে নিয়েছে তাদেরও সুবিধা হয়। তাহলে আমাদের যদি এই জিনিসও লক্ষ্য করতে হবে যে আমাদের রাজনীতিকে যাতে একটু পরিষ্কার করা যায় আর একটু নৈতিক করা যায়, এত কলুষিত রাজনীতি যদি না হয় তাহলে কিন্তু এই বিপ্লবে চলত না, তাহলে এত বেশি অপরাধী হয়ে যেতে পারত না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে সে নেশা করতেছিল, নেশা করার পর তার মা বাবা কিন্তু তার ওই মাস্তানের জন্য বা তার ওই খুন খারাপির জন্য কিন্তু তাকে চিকিৎসা আনে নাই, তাকে এনেছিল নেশা মুক্তির জন্য তাকে চিকিৎসা করেছিল। এবং খুব নাটকীয়ভাবে দেখা গেল নেশা মুক্তির চিকিৎসা যখন সে গ্রহণ করছে বিভিন্ন সেন্টারে গিয়ে তখনই কিন্তু তার ভিতরে মানসিক পরিবর্তন হয়েছে এবং সে আস্তে আস্তে ওই খারাপ কাজগুলো দিকে চলে আসতেছে। এটা আমাদের মানুষ সবাইকে মনে রাখতে হবে এই যে মানুষ যখন নেশাগ্রস্ত থাকে তখন তার ভিতরে যে জৈব রাসায়নিক পরিবর্তনগুলি হয় সেই পরিবর্তনের কারণে তার বিচার ক্ষমতা বা তার মনুষ্যত্বের অনেক অবলুপ্তি হয়। কিন্তু যখনই আমরা তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করব তখন কিন্তু সে ওই নেশামুক্ত অবস্থায় সে আবার তার যে আগের যে মূল্যবোধ আগের যে নৈতিকতা আগের যে বিচার ক্ষমতা সেগুলি ফিরে পায়, তখন সে কিন্তু তার ওই খারাপ কাজগুলি সম্বন্ধে সচেতন হয় এবং সেখান থেকে ফিরে আসে। যারা অনুষ্ঠান শুনছে তাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে মানসিক চিকিৎসা বা বিভিন্ন ধরনের আমাদের যে থেরাপি আছে সেই থেরাপি দিলে যেমন এই খারাপ ছেলে মা বাপাদের ছেলেরা বা অপরাধী ছেলেরা ছেলেমেয়েরা ভালো দিতে পারে, একইরকম ভাবে মাদকাসক্তির কারণে যারা নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তাদেরও যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় তারাও কিন্তু জহিরের মতো ভালো হতে পারে। এখন কিন্তু আবার আরেকটা জায়গায় সে এখন সন্ধিক্ষণে চলে আসছে, সেটা হচ্ছে এই যে তার নিয়ন্ত্রণেই এখন সমস্যা থেকে তার স্ত্রী এখন পরকীয়তার জটিল হচ্ছে। এটা একটু বুঝতে হবে যে আমি অপরাধ করে যাব আর আমার ছেলে মেয়ে বা আমার স্ত্রী ভালো থাকবে না, খুব কম ক্ষতি হয়। যারা অপরাধ করে তাদের বুঝতে হবে যে তারাই শুধু মাস্তানি করে বেড়াবে, তারাই শুধু অন্যের উপর অত্যাচার করে বেড়াবে তা নয়, তার কারণে তার পরিবারের লোকেরা এরকম হবে, তার ছেলেমেয়েরা এরকম হবে এবং সেই ফলাফল তাকে ভোগ করতে হবে এবং এই ক্ষেত্রে জড়িয়ে তার ফলাফল ভোগ করতে হবে। সে তার স্ত্রীও এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে যারা থাকে সেই স্ত্রী আসলেও খুব বেশি ভালো না থাকারও কথা। অর্থাৎ ওই মহিলাকে খুব বেশি জোর দিতে মানে জোর দেওয়া সে আমরা মনে করবো জড়িয়ে এই কথা বুঝতে হবে যে আমি আমার জীবনে যা করেছি যে অন্যায় করেছি সেখানে আমার স্ত্রী বা আমার সন্তানেরা ভালো কিছু হওয়ার সুযোগ ছিল না, অতএব এটার জন্য তাকে বুঝতে হবে যে তাদের সে নিজে অনেক অনেকাংশে দায়ী। সেই জন্য এই ঝুঁকিপূর্ণ সময়টাকে আমি জহিরুলকে একটু সাজেশন দিব যে এই সময় তাকে আবার ওই মাদকের দিকে যাতে না যায়, আবার যাতে সেই অপরাধ জগতে না যায়, আবার যেন প্রতিশোধ নেওয়ার জন্য আরো খারাপ কিছু কাজ না করে। অতএব এই সময়টা তাকে আরো বেশি ঠান্ডা মাথায় নিজের জীবন সম্বন্ধে ভাবতে হবে, এমনকি প্রয়োজনে অন্যদের সাহায্য নিতে হবে বা আমাদের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে প্রফেশনাল কিছু কাউন্সিলিং আছে সেখানেও সাহায্য নিতে পারে যাতে সেই নেশামুক্ত হওয়ার পরে তার যে মানসিক পরিবর্তন হয়েছে শুভ পরিবর্তন হয়েছে সেটা যেন সেটি নিতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা একটা ব্রিদিং স্পেস নিতে চাই এই মুহূর্তে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমরা একটু পরে আবারও ফিরে আসবো। ছোট্ট একটা ব্রিদিং স্পেস। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন,
কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে, আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, SMS এবং ইমেইলও করেছেন অনেকে। এই শর্ট টাইমের মধ্যে বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই। স্বপ্ন লিখেছে, মানুষ এক জীবনে এতগুলো অপরাধ কি করে করে সেটা আমি ভাবতেই পারছি না। সোহানা লিখেছে, আমার মনে হয় লোকটাকে ক্ষমা করা উচিত হবে না। রিভু লিখেছে, আমরাও গরিব ছিলাম, ঠিকমতো খেতে পাইনি, কিন্তু আমরা সব ভাই বোন মিলে পড়াশোনাটা ঠিক মতোই করেছি। তন্ময় লিখেছে, উনি আসলে একটি ভণ্ড। মিথিলা লিখেছে, আমার শুনে খুব কান্না, ভয় এবং ঘেন্না পাচ্ছে। অয়ন লিখেছে, যে যেমন তার তেমনই হয়, উনার বউ তারই প্রমাণ। রুকজানা লিখেছে, আমার লোকটাকে মোটে অনুতপ্ত মনে হয়নি, সিম্প্যাথি পাবার চেষ্টা করছে। দীপ্ত লিখেছে, আমার মনে হয়নি পারিবারিক সমর্থন না থাকলে সবাইকে খারাপ হতে হবে। নীলু লিখেছে, এখন ভালো করে কি হবে, এতদিন যে মানুষের খারাপ করেছে সেটা কোথায় যাবে। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। প্রতিম লিখেছে, আমার শুনে খুব মেজাজ খারাপ হয়েছে, বিশেষ করে বেশিরভাগ নেগেটিভ কমেন্টস আমরা পেয়েছি, পজিটিভ কমেন্টও পেয়েছি দুই একটা, যারা ওনাকে এপ্রিসিয়েট করেছেন এই কারণে যে উনি এসে এখানে যাহা বলিব সত্য বলিবতে বিশেষ করে কনফেস করেছেন। আমরা বিশেষ করে যেই ছবিটার প্রতি আজকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সেই ছবিটি দিয়ে দেওয়া হয়ে গেছে ফেসবুকে। আসলে উনি ওনার জীবনের যে দাগ বা যা ক্ষত আমরা যেটা বলি না কেন অনুতপ্তের জায়গাতে, সেই জায়গাটিতে কিছুই না, শুধুমাত্র ওনার বুকের ছবিটা। উনি যতবার দেখবেন, উনি আয়নার সামনে যতবার দাঁড়াবেন, ততবারই উনি বুঝতে পারবেন যে কি পাপ উনি করেছিলেন এবং তার প্রায়শ্চিত্য কি হচ্ছে। আমার মনে হয় যারা ছবিটি দেখেননি তাদের আজকে এই মুহূর্তে চলে আসা উচিত ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে জহুরুল, তো প্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং এখনো আছেন, যারা বিভিন্ন রকমের কমেন্টস করছে আপনাকে নিয়ে, কি বলার আছে তাদেরকে?
আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমি যে ভুল করছি আমার বাবা তোয়া, কিন্তু তুমি ভুল না, জীবন জীবনের কাছে নাই আর সবার কাছে আমার অনুরোধ হইল বাবা মারকে মূল্যায়ন করে আমার যেন দোয়া করলেন, আমি সকলের জন্য দোয়া করি, বাচ্চারা যেন দোয়া করলেন।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে জহুরুল, এবং জহুরুলের জন্য আমরা আসলেই দোয়া করতে চাই। সমাজে একজন জহুরুল আমাদের সমাজটাকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু বারবারই একটা কথা বলে থাকি, কোনো মানুষই পাপী হয়ে দুনিয়াতে আসে না, চারপাশের পরিবেশ পরিস্থিতি তাকে পাপী হতে বাধ্য করে। আমরা যে জহুরুলকে আজকে এখানে পেয়েছি, সেই জহুরুলকে সামনে রেখে আপনাকে শুধু একটা কথাই বলতে চেয়েছি, আপনার ভেতরে যেন জহুরুলের মতো সত্তা না হয়, যারা কোনো না কোনোভাবে আপনাকে প্রথমে শেষ করবে তারপরে আমাদেরকে ভালো থাকতে দেবে না। এই মেসেজটি দিয়েই আজকে যাহা বলিব সত্য বলিব শেষ করতে চাই। তবে আমাদেরকে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছিলেন অভি, অভির যে কথা সেই কথাগুলো আমরা এখন এই মুহূর্তে শুনব, কি বিষয়ে তিনি অনুতপ্ত হয়ে আমাদেরকে চিঠি লিখেছেন, চলুন আমরা শুনব আর যে সুমনের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমাদের পারিবারিক শত্রুতা ছিল আমার সমবয়সী এক বন্ধু সাকিবের পরিবারের সাথে। তার 3 বছরের একটি ভাই ছিল, তার নাম ছিল সজীব। সে একটু একটু হাঁটতে পারত। একদিন দেখলাম সাকিবের ভাই সজীব পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তাকে পেছন থেকে ডাক দিতে চাইলাম, কিন্তু আমি তাকে ডাক দিলাম না, কারণ তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না। যে কিছুক্ষণ পর সংবাদ আসলো সাকিবের ভাই সজীব পুকুরে পড়ে মারা গেছে। তখন আমার খুবই খারাপ লাগলো। তাদের পরিবারের কাউকে কাঁদতে দেখলে নিজেকে অনেক দোষী মনে হয়। আমি কেন তাকে ডাক দিলাম না? আমার একটি মাত্র শব্দ একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারত। আজ শ্রোতাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, যাতে এমন ভুল আর কেউ না করেন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অভি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার এই উপলব্ধির জন্য, এবং একই সাথে আপনার এই উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক। আপনার জীবনে এমন কষ্ট, এমন ভুল আর কখনো ফিরে না আসুক, এমন অপরাধে আপনি আর কখনো অপরাধী না হন, সেই শুভকামনা থাকছে আপনার জন্য। আর প্রিয় শ্রোতা, আপনারা যদি চিঠি লিখতে চান আমাদের, যাহা বলিব সত্য বলিবতে, আপনার জীবনের ভুল এবং অপরাধ স্বীকার করে, তা সে ছদ্মনামেই হোক বা আসল নামেই হোক, আমাদের চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আজকের মতো সাইনিং অফ করছি যাহা বলিব সত্য বলিব থেকে। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালো থাকতে হবে। আর যে কিবরিয়া, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
জীবনের কাছে কাছে সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, কানের সন্ধান নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে।
Charge yourself.
This track was downloaded from FusionBD.com.